18 নভেম্বর 2015 ঐতিহাসিক সামাদ ময়দান লক্ষ্মীপুর। গুরুত্বপূর্ণ এসআই বয়ান পেশ করবেন কুতবে আল মারিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুল আলী।
যাই হোক, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এই লক্ষ্মীপুর পৌরবাসীর কাছে পৌরবাসীর শান্তি কামনা করছি এবং পৌরবাসীকে প্রত্যেকটি ওয়ার্ডে যারা ইমাম সাহেবরা মাজার সাহেবরা আছেন তারা যেন প্রত্যেক ওয়ার্ডে আমাদের নিরীহ শিশু বাচ্চাদেরকে আল্লাহর পবিত্র করান, অন্তত একটা পার্থক্য নমাজ বা শিক্ষার জন্য আপনার চেষ্টা করেন এবং প্রত্যেক ওয়ার্ডে মসজিদে যেন মুসল্লি উপস্থিত থাকেন এবং প্রতি শুক্রবার জুমাতে ইমাম সাহেবরা এই যে লক্ষ্মীপুর অবিচার অত্যাচার, এই যে ছেলেরা নেশা করে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মা বন্ধুকে স্কুলে আসতে টিউশন করতে দেখতে পাবো মুহাম্মদুল্লাহ ইয়াবরকাত। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের হযরত ওয়ালা দামাত বরকাতুল্লাহর লেখা বাংলা কবিতা থেকে একটি কবিতা পড়ে শোনাবেন হযরত ওয়ালা দামাত বরকাতুল্লাহর খলিফা বটতলী মাদ্রাসার মুহাদ্দিস পুলিশ লাইন মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সুলাইমান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته আমার প্রাণ প্রিয় শেখ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত ওয়ালা দামাত বরকাতুহুম আলিয়া আল্লাহ পাকের কবির মহব্বতে লিখা কবিতার নাম প্রেমের এই কানন। প্রেমের এই কানন কি সীমাহীন রজ্জ তোমার হে মহান আল্লাহ, কি সীমাহীন রজ্জ তোমার হে মহান আল্লাহ, সীমাহীন উদারতা হে মহান আল্লাহ, কি সীমাহীন ক্ষমা তোমার হে মহান আল্লাহ, কি সীমাহীন দয়া মায়া হে মহান আল্লাহ। কি অনিশেষ অনুগ্রহে দানু গজীবম, কি অনিশেষ অনুগ্রহে দানু গজীবম, কি সীমাহীন তজ্জ তোমার হে মহান আল্লাহ, কি সীমাহীন উদারতা হে মহান আল্লাহ, সীমাহীন ক্ষমা তোমার হে মহান আল্লাহ, কি সীমাহীন দয়া মায়া হে মহান আল্লাহ। লক্ষ নয় লক্ষ লয়া সিজিলে জানান, লক্ষ নয় লক্ষ লয়া সিজিলে জানান, সবাই গড়ুক প্রেমোদ্যান, তোমার হইয়া থাকো
থাকো সবাই পড়ুক প্রেমোত্তম, জিকির তাসবিহ গুণগান আর প্রেমের আচরণ, জিকির তাসবিহ গুণগান আর প্রেমের আচরণ, সাজাই যেন এই সাজে সব প্রেমের এই গানম, সাজাই যেন এই সাজে সব প্রেমের এই গানম, কি সীমা হিন্দুত্ব তোমার হে মহান আল্লাহ, কি সীমা হিন্দু উদারতা হে মহান আল্লাহ, কি সীমা হিন্দু ক্ষমা তোমার হে মহান আল্লাহ, কি সীমা হিন্দু দয়া মায়া হে মহান আল্লাহ,
সালাম দিলেন মাওলানা, এটা এই সালাম কি সালাম? এটা যে কোনো আমল সুন্নতের মোতাবেক আছে, আবেগে নাও আছে। আয়েশা সালাম দিচ্ছেন মুসলমানদের সামনে সাক্ষাতে সালাম, সালাম দেওয়ার তরিকা হল সাক্ষাৎ হলে সালাম, বিদায়ের মুহূর্তে সালাম। এখন কোন সালাম দিলেন? আপনি কি বিদায় নিতেছেন? বলেন কিসের সালাম? বিদায়ের, এটা হলো রেওয়াজি সালাম।
মুসিবত সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না কেন? আলেমরা এলমের খেয়াল রাখে না, হ্যাঁ বড় সমস্যা। যাদের এলেম একদমই সামান্য তাদের নিয়ে তো আরোই বিপদ। এলেম অল্প স্বল্প পড়ছে মাত্র কয়েকটা বই, আর মনে করে আমি জাদ্রেল আলেম, আমি জাতির কান্ডারি, তো ওইসব মানুষ তো আরো বিপদগ্রস্ত হয়, মানুষকেও বিপদে ফেলে। আমাদের সমাজে দিনের নামে অনেক আমল এরকম চালু আছে যেগুলো কোরআন সুন্নার কোন দলিল নেই, এ এক মুসিবত। বিয়ে হল, দাঁড়ায় আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম। কি যে কোনো আমল রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আমলের সাথে মিলওয়ালা হওয়া জরুরি, মুসলমানের জিন্দগিটাই এমন হওয়াছে, তাহলে আমাদের সমাজ আল্লাহর রহমতে ভরপুর হয়ে যেত, নূরে নিঃসন্দে আলোকিত হয়ে যেত, আর মুসলমানদের ঝগড়া এমনিতেই খতম হয়ে যেত। যারা ভুল করছিল, চাই সে ছোট মানুষ হোক, চাই মনুষ্যই হোক, চিন্তাবিদ হোক, যদি আন্তরিকতার সঙ্গে সেই বিষয়গুলো খুব আলোচনা হতো, মনে হয় সেগুলোর নিরসন অধিকতর সহজ হয়েছে, কিন্তু কেউ লিখছে উল্টাপাল্টা বই। তো আমাদের অনেক মানুষরা যারা দিনের খাদেম বা এলে বোয়ালা, একজন সে বলে বসে এই লোক পাক্কা ইহুদি। আমি পড়ছি ও সমস্ত বই, লেখে দিয়েছেন এটা ইহুদিদের এজেন্ট। এতে করে বিশৃঙ্খলা বাড়ছে, যখন বলা হয় ইহুদিদের এজেন্ট, ইহুদি খ্রিস্টান জগৎ খবর পায়, তো তখন তারা শেল্টার দিতে থাকে ওই লোককে। এতে সমস্যা কমে না, ভয়ঙ্কর রূপ নেয়। শুনতেছেন ভাই কি বলবো এসব কথাবার্তা? যাই
এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। চার তরিকার বিশ্ববিখ্যাত হুজুর খুতবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হাদি মিল্লাত মুসলিহ উম্মত রাহবরে কামেল শেখুল আরব ওয়াল আজম শেখুল মাশায়েখ মুজাদ্দিদে মিল্লাত হযরতুল আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতিহি ত্বয়্যিবা।
মহব্বত করলে মানুষ দুনিয়াতে লকব উপাধি যা আছে এগুলো খুঁজে সব একসঙ্গে পেশ করে, যেমনটা এখন শুনলেন। এবং রিয়াদ নাই, সবগুলি মনে নাই, থাকলে হয়তো আরো কিছু বাড়াই বলত। কবি সাহিত্যিক মহামনীষী সব মনীষীর বাবা, আরো কি কি বলতো এগুলো নিয়ে কিছু ভাইরা পেরেশান ও সমালোচনা করে, দেখো কত কিছু বলে, কি করা, এদের থামানো যায়। চেষ্টা করছি আমি দীর্ঘকাল পর্যন্ত, ভাই বলো না এত কিছু, কি জন্য বলা, রাজি মুশকিল। গত বছর চিটাগাং সফর করছিলাম এক সপ্তাহ, বৃহত্তর চিটাগাং। তো ওরা পোস্টারে এত সব উপাধি লিখছে, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর লিখে আমার কাছে নিয়ে আসছে। আমি ভাই কি এটা, আমাকে ডুবাবার ব্যবস্থা করছে, মানে সব মানুষ আমার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করবে, এভাবে দিনের কাজ করা এটা কি হেকমতপূর্ণ কাজ? এইরকম ঝামেলা কেন বাঁধাও, কাজ করতে দাও। কমাইতে 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 অনেকগুলো কমে, পরে আর কমায় না। আবেগ এমন, এক জায়গায় দেখছিলাম যে একবার পত্রিকায় দেখছিলাম আমি, বাংলাদেশের কোন এক ডিস্ট্রিক্টে সে কোন পিসে তার উপাধি সমূহ লিখছে। তো পত্রিকায় পড়লাম কি লিখছে, ভালো কথাও থাকে এর ফাঁকে ফাঁকে। পরে দেখলাম যে মানে গাওস্ত হয়ে জমি, তাই না, গাওস গাওস আবদাল কুতুব, কেউ মানে কেউ মানতে চায় না, সে আরেকটা সাবজেক্ট আছে। কেউ বলে যে গাওস আবদাল কুতুবের কোনো অস্তিত্বই নেই, না থাকলে না থাক, থাকলে থাক, কোরআন সুন্নাহ তো আছে না, এটাও নেই, কোরআন সুন্নাহর আলেম ওলামা এটুক তো আছে, এইটুক থাকলে হইবে, বাকিটা না মরলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, কিন্তু ওই লোক ওরা লিখছে গাউসুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে মানে তো পৃথিবী, আর সামাওয়াত মানে সাত আসমান, সাত আসমান এবং এই জমিনের তিনি গাউস। ইয়া আল্লাহ, সাত আসমান তা বললাম, আরো করছি বাধ্য রোগীর জন্য, ওটা যোগ করে দিলি হয়তো কিছুটা ঘাটতি হয়ে গেছে। যাই আবেগেরও কোন সীমা নেই, আবেগ কোরআন সুন্নাহর আলো এবং নিয়ন্ত্রণ এবং নির্দেশনাগুলি দ্বারা নিয়ন্ত্রিত থাকা চাই, তো ফের মানুষের সমস্যা হয় না। যাই وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وشدوا عقبا لله
وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن كالبنيان يشد بعضه بعضا. وقال رسول الله صلى الله عليه وسلم الخلق رياض الله وحب الخلق إلى الله من أحسن إلى أعياله. وقال عليه الصلاة والسلام المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر الخطايا والذنوب. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. بني آيات حديث نوت كورن الكاغل جيجس كل تاية تغينا جي بول بنا ترتي بوار نوت كورن. আমরা মুসলমান, এটা আল্লাহ পাকের দয়া এবং দান, আল্লাহ পাকের সীমাহীন অনুগ্রহ এটা আমাদের প্রতি। নানান রঙের নানান আকৃতির এই বিশ্বজোড়া মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহ পাকের ভালোবাসার জন্য। ইমানের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই নেই। ভারতের মহান বুজুর্গ হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল বিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন মুহিউদ্দিন মাওলানা শাহরুল হোসেন রহমতুল্লাহ আলাইহি, যিনি সাইকোলজিস্ট মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র শিষ্য বটে। তো তিনি বাংলাদেশে যখন আসতেন, আলহামদুলিল্লাহ আমি থাকতাম তার ইন্টারপ্রেটার, তিনি উর্দু ভাষায় বয়ান করতেন, আমি সেটা বাংলায় অনুবাদ করতাম। জায়গায় জায়গায় হজরতের বয়ানে শুনতে থাকতাম, সেগুলো কিছু কিছু মনে আছে। তার মধ্যে একটা বিষয় ছিল, তিনি জায়গায় জায়গায় বয়ানের মধ্যেও বলতেন, কখনো মোনাজাতেও রব্বুল আলামিনকে বলতেন যে হে আল্লাহ, আপনি চাইলে আমাদেরকে জঙ্গলের পশু বানাইতে পারতেন, শুয়োর বানর কুকুর বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন, আমরা কোন সংগ্রাম করিনি, আন্দোলন করি নাই যে আমাদেরকে মানুষ করতে হবে, এমনকি আমরা কোন একটা দাবি পর্যন্ত তুলি নেই, এমনকি বিনয়ের সাথে একটু মিনতিও জানাই নেই, কিন্তু সিরিফ আপনি নিজ দয়াতে এই মাখলুকাতের মধ্যে আমাদেরকে মানুষ বানাইছেন, আদমের সন্তান বানাইছেন, আদমুল ইসলামকে আল্লাহ পাক সৃষ্টি করার আগে আল্লাহ পাক তাকে সম্মানের আসন দানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ফেরেশতাদেরকে বললেন যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার মানে যে সাধারণত মানুষ যেটা বুঝে, এবং কিছু বন্ধুরা যারা ব্যক্তিগত উদ্যোগে যে কোরআন সুন্নার অনুবাদ দেখে দেখে বুঝতে চেষ্টা করেন, তারা অধিকাংশই ভুল বুঝতে থাকেন। খলিফার যে অর্থ সকলেই বুঝতে থাকেন, আমরা সারা জীবনে দেখলাম ভুল বলেন, এমনকি অনেক এলেমওয়ালা মানুষরাও অন্যদের তালে তালে ভুল করতেই থাকেন। সরমিয়া সামনে আসো কেন, মানুষদের আড়াল করতে যাও, পিছিয়ে যাও, তোমাদের কমন সেন্স নাই মিয়া, ইসলাম প্রচারের জন্য অনেক জ্ঞান লাগে মিয়া, তোমার আবেগ পুরা করতেছ আর এই এত বড় মাহফিলের একটা সৌন্দর্য আঘাত ব্যাঘাত ঘটাইতেছ, তোমাদের কি বলবো মিয়া, স্টেজ আইসে বসে গেছে, কোন ডিস্টার্ব করবো না, আমার কথা বলার জন্য যে
আরামসে কথা বলতে পারি, মধ্যখানে একটা ঝামেলা বাজায় দিছে। কি বলতেছিলাম? খলিফার অর্থ তুমি ব্যক্তিগত আবেগ পুরা করতে গিয়ে আমার ব্রেনের উপর আঘাত করছো, মন চাইছে তোমার নিচে নামাই দিমিয়া। এইরকম আবেগী মানুষরাই ফাসাদ বাড়াইতে থাকে সমাজে। ইসলামের দরদি মানুষ বহুত, কিন্তু এদের বিশাল সংখ্যায় আবেগী। এলেম নাই, ইসলামের জ্ঞান নাই, আবেগের ঝড়তুফান। এরা বিশৃঙ্খলা ঘটাইতে থাকে ইসলাম প্রতিষ্ঠার নামে, ইসলাম প্রচারের নামে। কি বলবো, কি সমস্যা! খলিফা মানে তাফসিরের নির্ভরযোগ্য ও সকল কিতাব যেগুলো পূর্বসূরি আকাবের মহামনীষীরা লিখছেন, যারা ইলমের সাগরের মধ্যে বাস করতেন, তাদের তাফসির খুললে দেখতে পাবেন খলিফা মানে ওই মানুষটা, এমন একটা মানুষ, এমন একটা মাখলুক, এমন একটা সৃষ্টি যার জীবনের তিল তিল সবকিছু আল্লাহ পাকের মহিয়ান গুণাবলীর নূরে সিক্ত আলোকিত পূর্ণ মাত্রায়। আল্লাহ পাকের গুণাবলীর প্রতি ছায়া যার বা তাদের জীবন, তাদেরকে বলা হয় এই কোরআনের পরিভাষে খলিফা। কি কথা ক্লিয়ার? তা প্রথম যে আল্লাহ পাকের গুণ দরকার এই পৃথিবীতে সেটা হচ্ছে এল, দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাকের সুন্দর আখলাক, চরিত্র এবং গুণাবলী। তো এইটা যদি মানুষের জীবনে প্রতিফলিত হয় তখন সে খলিফা হয়, তখন সে নিঃসন্দেহে আল্লাহর বন্ধু এবং নিঃসন্দেহে সে জান্নাতি। আর খেলাফতের, আল্লাহর খেলাফতের, আল্লাহর মহান জাতের মহান সত্তার খেলাফতের এই শর্ত যারা পূরণ করতে পারে নাই তারা মানুষই থাকে না, মানুষ নামের অধম একটা কথা বলুন না, বরং মানব জাতির সে কলঙ্কে পরিণত হয়। যাই হোক, এটা আরেকটা অধ্যায়। হ্যাঁ, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন এবং বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বললেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আমি আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে চান যে যারা খুন খারাপি করবে। কি কথা বলেন না? তো ফেরেশতারা বুঝতেছিলেন যে এলম আল্লাহ দান করেন দুইভাবে, একটা ওহি যুগে আর একটা অন্তরে ঢালেন। কিন্তু আল্লাহর শত্রুকে অন্তরে এলেন ঢালবেন যে আমার দামি সম্পদ তোমাকে দিচ্ছে, হে আমার শত্রু, এমনটা কি হতে পারে? তাহলে এলম দেন নবীকে অথবা আল্লাহ পাকের প্রিয় কোন পাত্রকে। অনেকে কল্পনা করে, গবেষণা করে আর মনে মনে ভাবে আমার মনের যে জল্পনাগুলো আসমান থেকে অবতীর্ণ হওয়া এলম, এটা ভুল ধারণা। এমন ভুল ধারণার শিকার হয়ে অনেক গবেষক লেখেন, ইসলামের খেদমত করেন, কাল কেয়ামতে উপস্থিত হলে আল্লাহ পাকের সম্মুখে টের পাবেন, ফাসাও পাতারা ইজান কাসাবাল গুবারো আফারাসুন তাহারিজিলিগাম হেমার, যে আপনার সেটা সফলতা না ভয়ঙ্কর বিপদের কারণ, কাল কেয়ামতে সেটা টের পাওয়া যাবে। আল্লাহ আমাদের বুঝ দেন, খোঁজ দেন। মোমেন তো তাকে বলে চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের ভয়ে যে অন্তরটা আত্মাটা তার কম্পমান থাকে, এত লাগামহীন, এত বেপরোয়া, এত স্বেচ্ছাচারী হওয়া আর নিজেকে মোমেন ভাবা, ইসলামের শিক্ষা ইমানের শিক্ষা আর এই লোকের অবস্থা দুটার মধ্যে কোনই কি মিল আছে? পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানওয়ালারা তো আল্লাহর নাম শুনলেও কাঁপতে থাকে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সম্মুখে আল্লাহ পাকের পবিত্র কোরআন এর আয়াতসমূহ পঠিত হয় যাদাতহুম ঈমানা, এক একটা আয়াতের আয়াত তাদের অন্তরের ঈমানকে আরো বর্ধিত করে, শক্তিশালী করে, শানিত করে, আরো গতি সম্পন্ন করে। শুনতেছেন ভাইরা, এই মাত্র স্টেজে আমরা ঈমান ও ইসলামের এমন ধূম বক্তৃতা করি, এখান থেকে যাওয়ার পর ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, মামাতো বোনের সঙ্গে পর্দা নাই, মোবাইলে কোন নারীর ছবি বহন করতেছি, আরো কত সব গোপনে যোগাযোগ করতেছি, আলাপ করতেছি, এবং সে আরেক মুসলমানের গীবত করতেছি, কাউকে খুন করার চক্রান্ত করতেছি, কাউকে অপমান করার মতো কথাবার্তা বলতেছি, লিখতেছি, দুই কাজের মধ্যে মিল কোথায়? কোন কি মিল আছে? অন্তর যদি আল্লাহর ভয়ে কম্পিত থাকে এমনটা হয় কিভাবে? একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত যুগে আমিরুল মুমিনীন থাকা অবস্থাতে হঠাৎ এমনি রসিকতার ছলে বলে ফেললেন যে বেলাল তুমি তো কালো। কিছুক্ষণের মধ্যেই তার মনে এই চিন্তা এবং অনুতাপ অনুশোচনা উদয় হল যে বেলালকে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন এবং মুসলিম সমাজ তাকে সম্মানের নজরে দেখে, আর বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিয়োজিত মুয়াজ্জিন, আল্লাহর ঘরে আল্লাহর রসুলের মসজিদে যেই বেলালের কণ্ঠে আল্লাহর নবীর সম্মুখে আল্লাহর সে মহত্বের বাণী আজান উচ্চারিত প্রধ্বনিত প্রতিধ্বনিত হইত, সেই বিলালকে এই ভাষায় কথা আমার জন্য কিভাবে শোভা পায়? এমনটা তো কোন প্রাথমিক স্তরে ইমানদারের সঙ্গেও করা উচিত না, কারণ যে কারো অন্তরে আঘাত দেওয়া এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর আল খালকু ইয়াল্লাহ, যে সব মখলুক সব প্রাণী সব সৃষ্টি মহান আল্লাহর পরিবারের পরিবার, সব আল্লাহর পরিবারের সদস্য। এরা আপনার পরিবারের সদস্যদের যে কারোর সঙ্গে কেউ সদাচার করলে তো আপনি তার প্রতি সন্তুষ্ট হন, আর যদি অসদাচার করে আপনি ক্রুদ্ধ হন। ক্ষমতা থাকলে শক্তি থাকলে সেই মোতাবেক আপনি প্রতিশোধ গ্রহণ বা এটার যথাযথ প্রতিকারেরও ব্যবস্থা গ্রহণ করেন। রব্বুল আলামিন বলেন যে ওয়াহাব্বুল খালকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়াকি, যেই বান্দারা আল্লাহ পাকের এই মখলুকের সঙ্গে সদাচার করবে সুন্দর ব্যবহার করবে তাদের কল্যাণ করবে তো তারা এই পৃথিবীতে আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় পাত্র। লোকেরা এখন কি যে অবস্থা আমাদের, ইসলামের এক অংশ আমরা দেখলাম আরেক অংশের খবরই নেই, একটা অধ্যায় সম্পর্কে আমরা জ্ঞান রাখি আর বাকি অধ্যায়গুলোর কোনো জ্ঞানই রাখি না, এইভাবে আমরা এতটা ইনকমপ্লিট ইসলামের জিন্দগি যাপন করি, তারপরও কোনো এলম কোনো আমল কোনো জ্ঞান যদি আমাদের মধ্যে একটু বেশি পরিমাণে আল্লাহ পাক দান করেন সক্রিয়ার বদলে আমরা দাম্ভিক হতে শুরু করি, দাম্ভিকতার পরিণাম ভয়ঙ্কর শুধু জাহান্নাম। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাত মিনহুমা কযাতু ফিন নার, যে বড়ত্ব মহত্ব এটা আমার চাদর আমার একচ্ছত্র ভূষণ, এটা এ নিয়ে যে কারাগারি করবে টানাটানি করবে তাকে তো আমি সোজা জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ইবলিসের এলেম ছিল, আমল ছিল, ইবাদত ছিল, বন্দেগী ছিল, সব ছিল, কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন হ্যাঁ যে আমি বললাম আমার কথা মানল না, আবা ওয়াস্তাকবারা, হ্যাঁ সে অস্বীকার করলো এবং তাকে অহংকারে পেল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। নেয়ামতের নাশুকরি যারা করে অকৃতজ্ঞ যারা হয় সেটার পরিণাম প্রকারান্তরে একদম কুফরও হতে পারে। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিনের প্রতিটি হিদায়ত এত ভারী ওজন দেওয়ার গুরুত্বপূর্ণ, আমরা সেটা খেয়াল করি না, আমাদের বুঝে আসে না, আমরা মনে করি ওয়াজ এটা, যেমন ফাযকুরুনি আযকুরকুম, হে বান্দারা আমাকে স্মরণ রাখবে, আযকুরকুম তাহলে আমি তোমাদের আমিও তোমাদেরকে স্মরণ রাখবো, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন এবং তোমরা আমার শুকর গুজারি করবে, আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, অকৃতজ্ঞ হয়ো না, হ্যাঁ তোমাদের থেকে কোনো তোমাদের থেকে যেন কোনো অকৃতজ্ঞতা না শুকরি প্রকাশ না পায়। কথা এত ছোট্ট কিন্তু কত বিশাল কত ব্যাপক, সারাটা জীবন জুড়ে আছে আল্লাহ পাকের উপদেশ বরং এই দেশের বিদেশের সম্পর্ক সারাটা জীবন জুড়ে ফাজকুরুনি আযকুরকুম, যেখানেই থাকি জঙ্গলে মঙ্গলে জমিনে আসমানে যেখানেই থাকি না কেন আমার দায়িত্ব এই আল্লাহ পাকে নির্দেশ করেন আমি আল্লাহর স্মরণেই মজগুল থাকবো আল্লাহর স্মরণে লিপ্ত থাকবো, এর বাইরে একটা নিঃশ্বাস যেন আমার না কাটে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ নাসাই শরীফ হাদিস আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আখলাক এবং জীবন কেমন ছিল, কান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি জামিই আহইয়ানিহি, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকতেন। এই সম্পর্কিত অনেক হাদিস আমি উল্লেখ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু এমন এমন হাদিসও আছে যেগুলো সহি না, হাসান না, হয়তো বা জয়ীফ। আর আমাদের কিছু বন্ধুরা কোথা থেকে জানি এই সবক শিখছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোন হাদিস যদি জয়ীফ শোনা যায় এটার বিরুদ্ধে লড়তে হয়, এটার উপর আমল তো করা যাবেই না, এটার বিরুদ্ধে লড়তে হবে। প্রিয় বন্ধুরা কোথায় শিখলেন ইসলাম আপনারা কি জানেন? জয়ীফ হাদিস হাদিসই না, এই শিক্ষা আপনাদের কোন আলেমে দিন দিছেন? এটা কি ইমাম বুখারীর শবক, ইমাম মুসলিমের শবক, ইমাম আবু দাউদের শবক, ইমাম বুখারীর সোদা আলিউল মাদিনীর শবক, ইমাম আহমদের নাহম্বলের শবক? আপনারা তাদের কিতাব পড়ছিলেন? ইমাম শামসুদ্দিন জাহাবীর শবক? কে বলছে আপনাদেরকে জয়ীফ হাদিস এটা আমল করা যায় না? কিছু লোকদেরকে শুনতে পাওয়া যায়, আমি কানে শুনি নাই, লোকেরা বলে আমাদের কাছে যে মসজিদে মসজিদে কিতাব পড়া হয় জয়ীফ হাদিসে ভর্তি, মওযু হাদিসে ভর্তি, নাম না বলে বলে সেগুলো দিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ ফজাইলে আমাল সম্পর্কে, মাওলানা ফজাইলে আমাল হাদিসের উপর আমল করলে সব সুযোগ জাহান্নামে লিপ্ত হবে। কি হলো এই মানুষগুলো, কি অবস্থা! আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেন, বুঝ দান করেন। এজন্য কোন স্টেজে কোন ময়দানে আজকে দিনের কথা বলতে গেলে মুসলমানদের জন্য অনেক দামি মনি মুক্তা, অনেক অতি মূল্যবান হীরা কাঞ্চন এগুলো উপস্থাপন করতে, পরিবেশন করতে আমাদের হিমশিম খেতে হয়। কারণ ওই শ্রেণীর মুসলমানরা অন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করে, তাদের সম্মুখে বাধা সৃষ্টি করে, যার কারণে গিয়া মানুষ লাভের বদলে ক্ষতির শিকার হয়ে যায়। এজন্য আমাদের কথা বলতে সাবধানে বলতে হয়। যদি আপনারা চান জীবন গড়বেন, আপনাদের খুঁজতে হবে এই দেশে এমন কোন আলেমদিন আছেন কিনা, এমন কিছু সংখ্যক আলেমদিন আছেন কিনা যাদের মধ্যে কোরআন সুন্নাহর সত্যি এলেম আছে, সে এলেম মোতাবেক আলোকিত জীবন আছে, নির্মোহ জীবন আছে, উন্নততর চরিত্র আছে, মানবীয় উন্নত গুণাবলী আছে, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আছে, পরিপূর্ণ আনুগত্যপূর্ণ জিন্দগি আছে, এই রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আদর্শ ধন্য জিন্দগি আছে, দিন রাত চব্বিশ ঘন্টা সুন্নাহ এবং রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের আলোকিত আদর্শ জীবনের মধ্যেই তাদের জীবনটা কাটে। মাছের মাছ যেরকম পানির ভিতরে দরিয়ার মধ্যে ডুবে থাকে, আল্লাহর সত্যিকার মুমেন বান্দা যারা চব্বিশ ঘন্টার প্রতিটি নিঃশ্বাস মুহূর্ত আল্লাহ পাকের বিধান রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের আদর্শের নূরের ভিতরে ডুবে থাকে, এরকম লোক যদি পাওয়া যায় তাদের সঙ্গে উঠেন বসেন, তাদের থেকে দিন শিখেন, ইসলাম শিখেন, নিজের আত্মা এবং জীবনকে গড়া শিখেন। প্রিয় বন্ধুরা, তাহলে কোন ক্ষতিগ্রস্ত হবেন না, ঠকবেন না, কাউকে বাদ দিলেও আপনার কোনো কিছু আসে যায় না। কারণ সহি হাদিস হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন নিজে বলেন হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার এই খাস বান্দারা যারা এলেমওয়ালা, যারা জিকিরওয়ালা, আমার ভালোবাসা সিক্ত, আমার প্রেম সিক্ত, আমার প্রেম সমৃদ্ধ এই বান্দারা, এরা এত উচ্চ মর্যাদাওয়ালা। ইবনে হাজার আসকালান রহমতুল্লাহ ফতুল বারীতে তর্জমা করছেন হুমুল কওম আই কুল্লুল কওম, আপনারা বুঝেনি আরবি, হুমুল কওম যে মানুষের মতো মানুষ, এরা জামাতের মতো জামাতেরা, এরাই প্রকৃত কামেল মানুষ। হ্যাঁ শুনতেছেন ভাইরা, আল্লাহ ইশারুন বিল কামাল, যে এই আল কওম মানে এখানে আহুম মুবতাদা, আল কওম খবর, মুআররাব বিল্লাহ এটা আগে মারিফা ফের মুআররাব বিল্লাহ, কি অর্থ? মানুষ তো এরাই, মানুষের দল তো এরাই, মানুষের জামাত তো এরাই। অর্থাৎ রব্বুল আলামিন বলেন যে যারা আমার জিকিরওয়ালা তারাই প্রকৃত মানুষ, পূর্ণাঙ্গ মানুষ, কামেল মানুষ, সর্বোচ্চ স্তরের মানুষ। এই হাদিস কি সহি না? আপনারা যারা হাদিস পড়ছেন হাদিসের কিতাবে, এই হাদিস কি সহি লেখেন নাই মুহাদ্দিসিন? এই হাদিস কি করবেন? এ তো জিকিরওয়ালাদের ফজিলত, এখানে কোন আন্দোলনের কথা নাই, কোন জিহাদের কথা নাই, কোন আমলের কথা নাই, জাকাতের কথা নাই, সৎকার কথা নাই, ওই হাদিস তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জিক্রুল্লাহরই বয়ান। ইবনে হাজার আসকালানি জিকরি বুখারীর ব্যাখ্যাটা, তিনি কি মজাব বিরোধী মানুষ? তিনি তো মজাবওয়ালা, তিনি সাফি মজাবের লোক। এই বিশ্বে বুখারী শরীফের বড় বড় ব্যাখ্যাটা হাদিস বিশারদ যারা ছিলেন একজনও লামুজাবি নাই, সব মজাবওয়ালা। ইবনে হাজার আসকালানি বুখারীর বিখ্যাত জগৎ বিখ্যাত ব্যাখ্যাতা, তিনি শাফি মুজাহের অনুসারী। বুখারী শরীফের আরেক ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি বদরুদ্দিন আইনীর লেখা, তিনি বিখ্যাত হানাফি এবং হানাফি মুজাহের বিখ্যাত আলেমী। তিনি শুনতেছেন ভাইরা, আরেকটা ফাতুল বাড়ি আছে, তাকে আপনাদের জানা যে ইবনে রজব হাম্বলির লেখা বুখারী শরীফেরই ব্যাখ্যা গ্রন্থ, সেটা ইবনে রজব হাম্বলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর তাকলীদকারী অনুসারী বিখ্যাত এক মুহাদ্দিস আলেমদ্দীন, তিনি হাম্বলি মজাবের অনুসরণ করেন। বুখারী শরীফের ব্যাখ্যা তারা তো সব এরকম কোন না কোন মজাবের অনুসারী। আপনারা আজকে মুসলমান ভাইরা প্রত্যেকে সেরকম গপসপ করেন, আলাপ করেন, উচ্চারণ করেন, স্লোগান দেন, মজাব মানলে সে কাফের হয়, মজাব মানলে সে মুশরিক হয়। আপনারা নিজের জীবনের উপরে এটা কি কল্যাণ করতেছেন, নিজের না নিজের জীবনের উপরে জুলুম করতেছেন? আর মুসলমান এই দেশে যারা হানাফি বা কোন মজাবের অনুসারী, তাদেরকে মজাব থেকে বিচ্যুত করা, দিন রাত আদা জোর খেয়ে যে আন্দোলন চালাইতেছেন, এটা কি জান্নাতে যাওয়ার আর নেওয়ার আন্দোলন, না নিজের জাহান্নামে যাওয়ার আর জাহান্নামে নেওয়ার আন্দোলন? কি হল মানুষগুলো, কি এলেন শিখছেন আপনারা? আপনি যারা এই আন্দোলন করে বেড়ান, বুখারী শরীফ পড়াইতে পারবেন তো? বুখারী শরীফ পড়তে জানেন তো? বুখারী শরীফ পড়াইতে পারবেন তো? আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি যে বুখারীকে পড়াইতেন, সেভাবে বুখারী শরীফ পড়াইতে পারবেন? সাইকুলিন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি যেভাবে বুখারী শরীফ পড়াইতেন, অতটুকু যোগ্যতা নিয়ে বুখারী শরীফ পড়াইতে পারবেন? সাইকুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি অন্তত যেভাবে বুখারী শরীফ পড়াইতেন, সেভাবে বুখারী শরীফ পড়াইতে জানেন? ওই পরিমাণ এলেম আছে, ওই পরিমাণ হাদিস জানা আছে? সাধারণ পাবলিকের সামনে চিৎকার করতে থাকেন, বিজ্ঞ আলেমী দিনদের সঙ্গে কেন কথা বলেন না? আর আমাদের এক শ্রেণী হুজুররা ইমাম সাহেব, এদের চিৎকার আর ধমক শুনলে, হুঙ্কার শুনলে আপনারা থরথর কাঁপতে থাকেন। কি লেখাপড়া করছেন আপনারা? মাদ্রাসায় পড়েন নাই, এলমিন শিখেন নাই? হানাফি মজাবের কিতাবগুলো কোরআন হাদিসের দলিল ছিল না? দারুন দেওবন্দের বিখ্যাত মুহাদ্দিস, সারা বিশ্বকাপ তো তার এলমের ডঙ্কায়। এই আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার জীবনের 30টা বৎসর একটা না আমি শুধু এই চেষ্টায় অধ্যবসায় লিপ্ত ছিলাম, এই অভিযান ছিল আমার দিনটা, যে হানাফি মজাবের প্রতিটি মাসলা যে হাদিস দ্বারা প্রমাণিত তো এর বাইরে তো না, এটা আমাকে দেখতেই হবে। তিনি বলেন, সারা জীবন এভাবে আমি মেহনত করার পর 30টা বৎসর এভাবে দিনদার কিতাব আর এলমের অকুল সমুদ্রের ভিতরে ডুবে থাকার পর আমি দেখতে পাইলাম হানাফি মজহাবের প্রতিটি মশলা কোন না কোন হাদিস দ্বারাই প্রমাণিত, এবং এক একটা মশলার পক্ষে, বিধানের পক্ষে অনেকগুলো হাদিসের প্রমাণ অবশ্যই মজুদ আছে। শুনতেছেন ভাইয়া? ইবনে হাজার আসকালানি বা কোন ইমাম হেদায়ার একটা সরার হেদায়ার হাসিয়ার টিকার মধ্যে একটু লেখা রাখছেন, ফিহি মাকাল যাইহুন, ওটা দেখে আমাদের হুজুররা কাঁপতে থাকে। হাদিসের যারা হাদিস সম্পর্কে বলতেন, এটা সহি, এটা জয়ীফ, এটা মৌজু, এখানে ইবনে হাজার আসকালানি ছিলেন পৃথিবীতে, আর ছিলেন না এরকম মানুষ? তো একজনেরই মন্তব্য করতে নাই, আরো অন্যান্য ইমাম হাদিস যারা ছিলেন তাদেরও এই তাহকিক কি, গবেষণা কি, মন্তব্য কি, সিদ্ধান্ত কি, সেগুলো দেখতে হয়, জানতে হয়। বাড়ি থেকে আসলাম, উর্দু বাংলা কিছু টিকা টিপ্পনী লেগে আসে ক্লাসে, কোন রকম একটু সবকটা পড়ে দিয়া আবার গিয়া ঘুরতে থাকলাম, পান খাইতে থাকলাম, আর সবক বাইরে গিয়ে ওয়াজ করতে থাকলাম। তো আমি এই কিতাব সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করবো কিভাবে, সিদ্ধান্তমূলক কথা বলতে পারবো কিভাবে? কলেজ ভার্সিটিতে যে সকল প্রফেসররা শিক্ষাদান করেন, অধ্যাপনা করেন, তারা একটা সাবজেক্ট নিয়ে পুরো এক সপ্তাহে একদিন ক্লাস করেন, এটার উপর গবেষণা করেন, ব্যাপক পড়াশোনা করেন, লেটেস্ট এই বিষয়ে কি বিজ্ঞানীদের জ্ঞানীদের কথাবার্তা আছে, হ্যাঁ, সেগুলোকে সংগ্রহ করেন, সেগুলোকে সংক্ষিপ্ত আকারে ছাত্রদের সঙ্গে পরিবেশন করেন, এভাবে তাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। আমরা আছি খালি কোন রকম সামান্য একটুখানি একটু জোড়া তালি দিয়ে আইসা বুঝাই দিতে পারলি বস হয়ে গেল, এটা কোন কথা, এটা আলেমের জিম্মাদারি। যাই হোক ভাই, কি আর বল, রিক্সাওয়ালা রিক্সা উঠলে বলে যে জানেন হুজুর হাদিস বুখারী শরীফ আছে, এতটা কষ্ট হয় কতটা যে গুসা লাগে কি বলবো, কিন্তু মানুষের উপর তো জুলুম করা যায় না, দুই কথা বলাও যায় না কিছু করাও যায় না, কষ্ট করে সহ্য করতে হয়। ও বুখারী শরীফের কি জানে, হ্যাঁ সিএনজিতে উঠলে সেও বলে আপনি জানেন বুখারী শরীফে আছে, আমি জোরে বলতে হবে জানেন বুখারী শরীফে আছে, এদেরকে এমন মন্ত্র শিখিয়ে দিস। আর যারা এগুলো শিখাইতে পারছে তারা বল মনে করতেছে আমরা আমাদের অভিযান সফল, সারা সমস্ত মুসলমান যে যেই দেশের ভিতরে সারা বিশ্বব্যাপী আজকে মুসলমানরা অধবর্তনের চরম সীমায় উপনীত, আখলাক নাই, চরিত্র নাই, নামাজ নাই, জাকাত নাই, সুদে ডুবা, ঘুষে ডুবা, সিনেমা হলে ডুবা, ব্যভিচার অত্যাচার নির্যাতনের ধ্বংস এবং বরবাদ, তাদেরকে দিন ইমান শিক্ষা দেওয়ার কোন সময় আপনি বের করতে পারেন না, হানাফিদেরকে কুফর থেকে মুক্ত করে তাওহিদি মুসলমান বানানোর অভিযানে আপনারা ভীষণ ব্যস্ত হয়ে পড়ছেন। আল্লাহ তাআলা বুঝ দান করে, কি বলব। আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই লক্ষ্যে যদি আপনারা চান ভালো মনে করেন আপনারা এই লক্ষ্মীপুর শহরে এবং দেশের বিভিন্ন শহরে দেশের নেতৃবৃন্দের উদ্যোগে তারা এরকম এক একটা সম্মেলন মহাসম্মেলন ডাকেন, দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন ব্যাপী, সেখানে যারা মজহাব বিরোধী লোক ওই নেতৃবৃন্দকে একত্রিত করা হবে বিশাল স্টেজে, আর যারা হানাফি মজহাবের এই দেশের বড় বড় বিজ্ঞ ওলামায়ে দিন তারাও থাকবেন, তারাও দলিল পেশ করবেন, আরেক পক্ষ চুপচাপ শুনবেন, আবার এই পক্ষ দলিল পেশ করবেন, আরেক পক্ষ চুপচাপ শুনবেন। এভাবে মুসলমান ভাইয়েরা জানতে পারবেন যে কার কাছে কোরআন সুন্নাহর দলিল কি পরিমাণ আছে। আর আমাদের প্রশাসন থেকে আমরা সহযোগিতা নিব, তারা আমাদের পুলিশ বাহিনীকে নিরাপত্তা বাহিনীকে নিয়োগ করবেন, আমাদের সহযোগিতা করবেন, যাতে কারো টেনশন না থাকে যে কোন বিশৃঙ্খলা ঘটে কিনা, কোন বিশৃঙ্খলা থাকবে না, মুসলমানরা জানতে পারবে যে হানাফি মজহাব সত্যি কাফেরের দল কিনা। ইমাম শাহউল্লাহ দেহলভী হানাফি ছিলেন তিনি কাফের, শাহ আব্দুল্লাহ দেহলভী হানাফি ছিলেন তিনি কাফের, হ্যাঁ মুজাদ্দিদ আলবসানি হানাফি ছিলেন তিনি কাফের, কি হলো এই মানুষগুলো সব কাফেরের দল, আর ওনারা কয়েকজনই একদম অরিজিনাল খাঁটি মুসলমান। আপনাদেরকে তো কাফের বলার হিম্মত আমাদের হয় না, কারণ আপনারা তো কালমা পড়েন, কোরআন মানেন, হাদিস মানেন, নবী মানেন, আপনাদেরকে কাফের কেমনে বলি, কিন্তু আপনাদের কোন পর্ব নাই, লাগামহীন মানুষ যা খুশি মুখে যা আছে আপনারা তো তাই বলতে থাকেন, কোন আপনাদের মুখে বাধে না কোনো কিছু, এটা ইসলাম মুসলমানের জীবনের পরিচয় না, নবীর নায়েবের পরিচয়টা না, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো কাফের এবং মুনাফিকদের সঙ্গেও এরকম নিম্নমানের আচরণ কখনো করতেন না। এক লোক আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, প্রাইভেসিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সাক্ষাৎকার দিলেন ঘরের মধ্যে, এবং সুন্দর কথা সুন্দর ব্যবহার, লোকটা খুশি হয়ে চলে গেল। যাওয়ার পরেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করলেন, কেন কি ব্যাপার, বললেন যে আপনি না আমাকে প্রাইভেসিতে বলছিলেন এই লোকটার ব্যাপারে একদিন যেটা মুনাফেক, আর মুনাফেক সেই যুগের মুনাফেক মানেই হচ্ছে ভিতরে ধুরন্ধর কাফের এবং ইসলামের মধ্যে ভয়ঙ্কর চক্রান্তকারী, ইসলামের ভয়ঙ্কর শত্রু, এজন্য কোরআন শরীফে ওই ভিতরে কাফের আর বাইরে মুসলমানদের বেশভূষা এবং ইসলামের দাবি তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মুনাফিকরা তো জাহান্নামের অতল তলে ক্ষিপ্ত হবে। শুনতেছেন ভাই, এটা আমাদের এই মুসলমানদের মধ্যে ভুল ত্রুটির কারণে কথা কাজে মিল না থাকলে মুনাফিক বলে যে ওই আয়াত তাদের সম্পর্কে না। যাই হোক, তা আপনি সেই মুনাফিক লোকটার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলেন এটা কেন, দুই কথা দুই বিষয় তো মিল পেলাম না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আয়েশা সে ধ্বংস এবং বরবাদ এবং নিচে নামছে, কিন্তু তাই বলে কি আমিও নিচে নামবো, আমার সুন্দর চরিত্রটাকে আমিও কি মলিন করব, কলুষিত করব? আমার উন্নততর সুন্দর চরিত্রে ফুলের জীবনে আমিও কি একটু দাগ লাগাবো? এটা কিভাবে যুক্তিযুক্ত? এটা ইসলামিক জীবন, এটা মুসলমানদের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ইসলামের প্রচার, খুব ইসলামের প্রচার, এইরকম গালাগালি বকাবকি করে আর পূর্ব শরীরদের বিরুদ্ধে বেয়াদবি করে ইসলামের কোন প্রচার এটা? তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহের মতো আলেমে দিন তিনি লিখছেন যে মূসা আলাইহিস সালাম তার শ্বশুর হযরত শোয়েব আলাইহিস সালামের যখন ছাগল চড়াইতে ছিলেন তো একটা ছাগল দৌড়ে কোথায় পালায় যেতেছিল, ছাগলের যেটা সম্ভব, আর তিনি তো দায়িত্বশীল, একটা মাত্র ছাগলও যদি নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় তার দায়িত্বহীনতার কারণে, অযত্নের কারণে, তাহলে আল্লাহর কাছে তিনি তো দায়ী হবেন। এই দায়িত্বের অবধি না থাকার কারণেই তো আজকে কোন জাতিকে গড়া যায় না, দেশকে গড়া যায় না, সমাজকে গড়া যায় না। এই শহরের এক বিশিষ্ট নেতা তিনি গতকালই বলতেছিলেন অথবা পরশুদিন, সব দুর্নীতি, সব দুর্নীতি, সব দুর্নীতি ইত্যাদি, যেখানে যাক সেখানে সব ঘুষখোরের দল, সুদখোরের দল। দেশের একজন বিশিষ্ট মানুষ তিনি নিজের এই বেদনাদায়ক অনুভূতি প্রকাশ করতেছিলেন। এটা কেন? দায়িত্বানুভূতি নাই, কেন থাকে না? না, একটা কারণ, সেটা হচ্ছে আল্লাহকে যে ভয় করে না, কোনো কিছুরই সে পরোয়া করে না। শুনতেছেন ভাই? না, আল্লাহকে যে ভয় করে না, কোনো কিছুরই সে ধার ধারে না। এই কথার ব্যাখ্যা কিভাবে করব? হ্যাঁ, ইমাম আব্দুল হাম সাহরানী রহমতুল্লাহ যিনি সাফি মজাবের অনুসারী ছিলেন তিনি তানবিহুল মুক্তারিন কিতাবের মধ্যে লিখছেন যে একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা তিনি কোন সদাইপাতি কোনো কিছু নিয়ে আসছেন, সামানপত্র দূর থেকে নিয়ে বাড়িতে পৌঁছছেন, পৌঁছতে পরে দেখতে পান সেই সামানের সঙ্গে পিঁপড়া আছে, কিছু কয়েকটা পিঁপড়া ওর ভিতরে দেখা যায়। তিনি ভাবলেন যেই বাজার থেকে আমি এই সামানগুলো খরিদ করছি বা নিয়ে আসছি এগুলো সেই এলাকার পিঁপড়া, আর পিঁপড়াদের স্বভাব ওরা আপনজনদের সঙ্গে দলবদ্ধভাবে থাকে, তো ওদেরকে যদি সেখানে না দিয়ে আসি বিচ্ছিন্নতার যন্ত্রণায় ওরা কাতরাতে থাকবে। এটা কি এই মাকলুকের সঙ্গে সমস্যা? তাই তিনি সুদূর 12 মাইল দূরে গিয়া সেই জায়গাতে আবার পিঁপড়াগুলোকে পৌঁছে দিয়ে ফেরে আসছেন। শুনতেছেন ভাইয়েরা? ইমান কি চরিত্র শিক্ষা দেয়, ইসলাম কি চরিত্র শিক্ষা দেয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বলছিলেন বেলাল তুমি তো কালো, একটু পরে মনুতাপ তাকে এমন ভাবে কম্পিত করল তিনি বুঝলেন যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, শুয়ে বললেন, বললেন যে বেলাল দুই পা দিয়ে আমাকে মারাইতে থাকো যাতে এখনই আমার শাস্তি হয়। আমি করলাম কি আমার ইসলামী ইমানী সুন্দর চরিত্র এবং জীবনকে আমি তো কলুষিত করলাম, কালকে আমার তো আল্লাহর সম্মুখে আমি কেমন মুখ দেখাবো? তুমি আমার বেলালকে কেন কালো বলছিলাম, কেন তার অন্তরে ব্যথা দিছিলে হে উমর? আমি কি উত্তর দিব? আমার কোন উত্তর নাই। বেলাল তুমি এই প্রতিকারের প্রতিশোধ গ্রহণ করো যাতে আমি এই বিপদ থেকে মুক্ত হইতে পারি। হযরত বেলাল বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমার জন্য কোনদিন সম্ভব না। আপনার এই দেহ, এই শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কত প্রিয়, কত ঘনিষ্ঠ, সমগ্র মুসলিম উম্মার আপনি পরম শ্রদ্ধ। আপনাকে আপনার শরীরের উপর আমি মারাইতে পারি, এ কিভাবে সম্ভব? কিন্তু আমার কোনো দাবি নেই, মানে ক্ষমার বিষয়টাকে নিজের ভাষা এবং আচরণ এবং ভাবভঙ্গি দ্বারা তিনি পূর্ণভাবে ফুটিয়ে তুললেন যাতে হযরত উমর সন্তুষ্ট হয়ে যান। আমিরুল মুমিনীন যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার পরে নবী হলে উমরই নবী হবে, উমরই নবী হইতেন, হবেন না। যদি আমার পরে নবী হওয়ার কারো সুযোগ থাকত নিঃসন্দেহে উমর নবী হইতেন। সেই মানুষটার চরিত্রে এতটুকু পরিমাণ মরণোত্তর ছাপ তিনি সহ্যই করতে পারেন নাই। এই সুন্দর চরিত্র, এই উন্নত চরিত্র আল্লাহর কসম এটাই মানুষকে উন্নত মানুষ বানায়, এটাই মানুষকে বড় মানুষ বানায়। আকমালুল মুমিনিনা ঈমান আহসানুম খুলুকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রেষ্ঠ মুমিন তারা যারা শ্রেষ্ঠ চরিত্রওয়ালা। এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমল এবং মানুষের কর্ম এবং জীবনাচারের যখন ওজন হবে তার মধ্যে সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর চরিত্র। কি অবস্থা আজকে আমাদের, ঘুম থেকে জাগলাম, সারাটা দিন গেল, রাত আসলো, এখন আমি ঘুমাবো। এই আজকে সারা দিনে আমি আল্লাহর আল্লাহর বান্দাদের সঙ্গে যা যে সম্মান পাওয়ার আমি তাকে সম্মান দিছিলাম, যে শ্রদ্ধা পাওয়ার আমি তাকে শ্রদ্ধা করতে পারছিলাম, যে প্রশংসার যোগ্য আমার দ্বারা তার প্রশংসা করা সম্ভব হয়েছিল, যে বিপদগ্রস্ত আমার সাহায্য করার সুযোগ ছিল আমি কি সাহায্য করতে পারছিলাম। আল্লাহ ফি আউনি আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে মশগুল থাকে, নিয়োজিত থাকে, লিপ্ত থাকে, মহান রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্যে মশগুল থাকে। আমরা আল্লাহর সাহায্য পেতে চাই খালি নিজের নামাজ দ্বারা, হজ দ্বারা, উমরা দ্বারা, তাহাজ্জুদ দ্বারা। সাহায্য পাওয়ার একটাই পদ্ধতি, যখন যেখানে যে আমল করলে আল্লাহর রহমত সাড়া দিবে, আল্লাহর রহমত ছুটে আসবে, সেই আমলে সাড়া দিলে তখনই আমরা রহমত পাওয়া সম্ভব। আল্লাহ ডাকেন আর আমরা আরেক দিকে মুখ ফিরে চলে যেতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন কাল বুনিয়াদ ইশদু বাযু বাযা, যে ইট কতগুলো ইটের সমষ্টিতে একটা ইমারত একটা প্রাসাদ নির্মাণ হয়, যদি ইটগুলো পরস্পর বিচ্ছিন্ন হয় একটা বিল্ডিং এর কোন অস্তিত্ব কি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমগ্র বিশ্বে পূর্ণ ইসলাম, কামেল ইসলাম এবং কামেল ইমানের ইমানি রূপ, এই যে ইমানি প্রাসাদ, ইসলামী প্রাসাদ, সমগ্র বিশ্ব জোড়া ইসলামী প্রাসাদ, ইসলামী এই সুন্দর প্রাসাদ, এটার এক একটা ইট এক একজন মুসলমান, হ্যাঁ, প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে এতটা আপন, এতটা ঘনিষ্ঠ, সারা বিশ্বের মুসলমান নিজেরা এতটা আপন হয়ে থাকলে যে সমগ্র বিশ্ব জুড়ে ইসলামের কমপ্লিট প্রাসাদটা বিশ্ববাসী দেখতে পাবে, এত সুন্দর ইসলাম। শুনতেছেন ভাইরা, হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী ফারুক রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে ইসলাম কি বলি তুমি এত সুন্দর, জেফারত তাব কদম হর কুজাকে মিনে গরম কেশমা দামানে দিল মি কসত কে যা ইজাজ, তোমার যে কোনো অঙ্গের প্রতি তাকাই তোমার এক একটা অঙ্গ সৌষ্ঠ সৌন্দর্য আমাকে এতটা বিমুগ্ধ করে, আমার জীবন এখানে উৎসর্গ করতে ইচ্ছা করে এক একটা তোমার অঙ্গের সৌন্দর্যের উপরে, ইসলাম এত সুন্দর। সেই ইসলামের কি সৌন্দর্য আমাদের মধ্যে আছে, সবকিছু আমাদের মলিনতায় ছেড়ে গেছে, এমনটা কি না আজকে আমাদের অবস্থা? আমরা আত্মসমালোচনা করতে শিখি নাই, পরে সকলের সমালোচনা শিখছি, সব খারাপ, আমি ভালো এবং মামারা ভালো, আমরা ভালো আর মামুরা, আর বাকি সবই নষ্ট এবং খারাপ। ইসলামের কোন অধ্যায়টা এমন আছে যেটার ব্যাপারে আমরা জুলুম করি নাই? যারা দিন ইমান এবং এলেন জানে, দিনের খেদমত করেন, আমাদের পক্ষ থেকে ইসলামের কোন অঙ্গটা এরকম আছে, কোন বিভাগটা এরকম আছে যেটার ব্যাপারে আমাদের দ্বারা জুলুম হয়ে যায় না? ইসলামের সৌন্দর্যগুলো সমাজ, দেশ, জাতি এবং পৃথিবীর সম্মুখে সুন্দরভাবে বিশদভাবে তুলে ধরতে থাকা, এটা কি আমাদের দায়িত্ব কর্তব্য ছিল না? এত লম্বা ঘুম পড়ার কি কারণ থাকতে পারে? হ্যাঁ, একটা অধ্যায় নিয়ে এমন ছুটাছুটি, ইসলামের বাকি বিষয়গুলোর ব্যাপারে আমাদের কোন খেয়ালই নাই, কোন মনোযোগ নাই, কোন দায়িত্ববোধই নাই। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। শুনতেছেন ভাইরা, এটা কি কোরআনের আয়াত না? এই আয়াতের অর্থ কি? মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল, যা কিছু আমি উর্দু জগৎ থেকে নাজিল করলাম, যা কিছু নাজিল করা হলো, এই সবটা এবং সবকিছু বিশ্ববাসীর নিকট আপনি পৌঁছে দেন। বাস দশটা বিশটা কথা মুখস্থ করা, ইসলামের এক আত্মা অধ্যায় নিয়ে ছুটতে থাকলে এই কমপ্লিট ইসলাম পৌঁছানোর দায়িত্ব কি পালন করা হলো? সেটা কে পালন করবে? আমরা দু চারটা কথা বলি, তখন আমরা বলি নবীর আমলের এবং দায়িত্বের আমরা সবাই জিম্মাদার। এইরকম কথা বলা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য, আল্লাহ রসুলের নজরে কতটুকু পছন্দনীয়, সেই বিবেকটুকুও কি আজকে আমাদের মধ্যে অবশিষ্ট আছে? যাই হোক, কোথায় ছুটলাম, কোথায় গেলাম, হ্যাঁ, একটা বিষয় বলতে গিয়ে কতদিক চলে যাওয়া হয় প্রসঙ্গক্রমে, ফের প্রসঙ্গক্রমে। মনে আছে আলহামদুলিল্লাহ, কি কিন্তু দেখাইতে পারছেন না? কালকে বলছিল অনেকগুলো হাদিস, বললাম যে কি কি বলতে পারেনি, আজকে ওইটা বললাম। কালকে তার মানে পজিশনে আসার চেষ্টা করতেছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে, এতটুকু ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া উচিত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসীরে কবীর লিখছেন যে হযরত মূসা আলাইহিস সালাম তখন তিনি নবী হিসাবে আবির্ভূত হন নাই, হ্যাঁ শোয়েব আলাইহিস সালাম এর মেয়ে বিয়ে করছিলেন, তো তিনি বলছিলেন যে মোহর মিয়া কি দিবা, তুই আমার ছাগল গুলো চড়াও, দশ বছর পর্যন্ত না, তো সেই দায়িত্ব পালন করতেছিলেন, ভাবলেন যে ছাগল যে ছুটলো এখন তো আমার এটা হেফাজত করা জরুরি, আর না হলে দায়িত্বহীনতা হবে। মনির যদি মনে করেন যে কর্মচারীরা আমার কাছে আল্লাহ পাকের আমানত, ওরা আল্লাহর বান্দা, ওরা আমার খেদমত করে, উপকার করে, হ্যাঁ তো ওদের পাওনা আমি ঠিক মতো পরিশোধ করব এবং ওদের সঙ্গে সুন্দর ব্যবহার করব। আর কর্মচারী যদি মনে করে এই মনিবের এক একটা দানা এক একটা পাই পাই সবকিছু আমার কাছে আমার কাল কিয়ামতের জন্য মহান রব্বুল আলামিনের সম্মুখে নিঃসন্দেহে আমাকে জবাবদিহি করতে হবে। মনিব কাপে আল্লাহর ভয়ে, কর্মচারী কাপে আল্লাহর ভয়ে, সেখানে একটা ফ্যাক্টরি কত সুন্দর হবে, কত সফল হবে, কত সমৃদ্ধি এবং উন্নতি অগ্রগতি সেখানে ঘটতেই থাকবে। কিন্তু মনিব আল্লাহকে ভয় করে না, জুলুম করে, কর্মচারী মনিবের কোন পরোয়া করে না, জুলুম করে, দায়িত্বহীন এবং খেয়ানত করে, সেখানে এখানে কল্যাণ হবে কোথেকে? মনিবের কল্যাণ কোথায়? কর্মচারীর কল্যাণ কোথায়? ফ্যাক্টরি যাবে রসাতলে। ঠিক আজকে সারাটা দেশ এবং সারাটা পৃথিবীর অবস্থা এই ধ্বংস এবং পতনের এটাই কারণ। শুনতেছেন ভাইরা? এজন্যই রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাউ আন্নাহাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি এই জগৎবাসী, এই পৃথিবীবাসী, এই নগর বন্দরবাসীরা ওরা যদি আমি আল্লাহকে ভয় করি চলত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, নিঃসন্দেহে আসমান জমিনের কল্যাণের সকল ভাণ্ডার আমি একদম খুলে দিতাম। রব্বুল আলামিনের কোরআন কি সত্য না? মহান রব্বুল আলামিনের চেয়ে বড় সত্যবাদী আর কি আছে? আর কেউ আছে? সে রব্বুল আলম যেটা বলছেন একশত ভাগে একশত ভাগ সত্য না? তাহলে আমাদের আজকে কল্যাণ নাই, বরকত নাই, আমাদের শান্তি নাই, আরাম নাই, সম্মান নাই, হ্যাঁ আমরা সর্বদিক থেকে সমস্যা জর্জরিত, এটার জন্য দায়ীকে আমরা নিজেরাই। হ্যাঁ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা, খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলী লখনৌর সম্ভ্রান্ত পরিবারের এক বড় ব্যক্তিত্ব ছিলেন। ইংরেজ আমল মুসলমান যখন নাকি কেরানির চাকরি পাওয়া মুশকিল ছিল, সেই যুগে তিনি ভারতে ডেপুটি কালেক্টর ছিলেন। হ্যাঁ সেই যুগে খাজা আজিজুল হাসান মরজুক, হ্যাঁ তিনি হাকিমুল উম্মত থানভীর নিকট গিয়া এত উচ্চমানের ইসলামী জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন কি বলবো। যাই হোক, তিনি মুসলমানদেরকে বলেন যে কোরআনে তো ওয়াদা আছে, ওয়ান তুমুলা আরাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার মুমিন হও, সত্যিকার মুমিন মানে তোমরা তোমাদের জীবনের সর্ববিষয়ে ইমানের ছাপ, ইমানের রং, ইমানের পরিচয়, ইমানের প্রমাণ একদম প্রতিষ্ঠিত, তাহলে নিঃসন্দেহে বিশ্বের সর্বত্র তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে আসি, এটা নিঃসন্দেহ। তো ফের কোরআনের সেই কথা মোতাবেক মুমিনরা আজকে বিজয়ী কোথায়, সম্মান উচ্চ আসনে আসীন কোথায়, সর্বত্র লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, ঠিক কিনা? তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন এই প্রশ্নের উত্তর কি? তিনি বলেন ওয়াদায়ে গালবা হয় মুমিন কে লিয়ে কোরআন মে ফির জো তো গালিব নেহি কুছ কসর হয় ঈমান, মুমিনের জন্য তো এই কোরআনে পাকে বিজয় সুনিশ্চিত ঘোষণা করা হয়েছে, হে মুমিন তারপরও তুমি বিজয়ী নও, বরং পরাজিত, লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত, অসহায়। কেন? এই কারণ কি? মনে হচ্ছে নিঃসন্দেহ আল্লাহর ওয়াদা অঙ্গীকার তো ব্যস্কম হইতে পারে না, এতে এটা ত্রুটি থাকতে পারে না, নিঃসন্দেহে তোমার ইমানের জীবনে কোন ত্রুটি এবং ঘাটতি নিশ্চয়ই আছে। ফের যুত গাল এমনি কুচকসর হয় ইমান, শুনতেছেন ভাই না? আমাদের ইমানে জিন্দগির ত্রুটি, ইমানে জিন্দগি সমস্যা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা খণ্ডিত মুসলিম দেশের সাপোর্টার ছিলেন, বরং নেতৃত্বের আসনে ছিলেন। আর আরেক দল চাইত যেন অখণ্ড ভারত থাকুক ওই ব্রিটিশ আমলে। হাকিমুল মত মহানা থানুই মনে করতেন যে মুসলমানদের একটা ভিন্ন দেশ হলে কোরআন সুন্নার আলোকে তারা স্বাধীনভাবে চলবে, থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, বাদানায় বিপত্তি নাই, আরাম, ইতমিনান, সুকুন, তাওহীদ, সুন্না, হ্যাঁ, এবং মুসলমান ভাই ভাই এমন একটা দেশ হোক, এটা তিনি চাইতেন। যাই হোক, এই কারণে তো সেই দেশে তিনি অনেকেরই মারাত্মক ধরনের শত্রু ছিলেন। এইটুকু শুধু জরুরতের কারণে, প্রয়োজনের কারণে বলতে হল, মানে এইটা আমার এখন আলোচনার চ্যাপ্টার নয়। তো একদিন ভোর রাত্রে তিনি ঘুম থেকে জাগলেন, তাহাজ্জুদ পড়তে রওনা হচ্ছেন, এমন সময় আল্লাহ পাক তার দিলে ঢাললেন, আশরাফ আলি তুমি খানকার মসজিদে যাচ্ছ, শত্রুরা অপেক্ষমান উত পেতে আছে তোমাকে হত্যা করার জন্য। শুনতেছেন ভাইরা, আউলিয়াদের কারামতকে লোকেরা অস্বীকার করে, হাদিসের কিতাবগুলোর ভিতরে আল্লাহর বিশিষ্ট বান্দাদের কারামতের কত ঘটনাবলি মজুদ আছে। আপনারা হাদিস পড়েন, ওগুলো আপনাদের চোখে পড়ে না? ওগুলোর সময় চোখের আলো নিভে যায়, কি হল? যাই হোক, এখন কি সেই বিষয়ে বলতে শুরু করব? আপনারা তো বুখারী শরীফের নাম ভীষণ মুখাস্থ করেছেন, বুখারী শরীফ থেকেই বলি, সেই কারামতের ঘটনা বলি, দু চারটা তো বলা উচিত, চলো সেটা থাক। হযরত থানবী থামলেন, বসলেন, মাথা নিচু করলেন, ধ্যানমগ্ন হলেন, রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জেহ বললেন, হে আল্লাহ তো আমি কি করব, তাহাজ্জুদে যাব না, সে মসজিদে ঘরেই পড়ব। হাকিমুল মত থানবী বলতেন, আমার অন্তরে রব্বুল আলামিন খুব কথা বলেন, যেটাকে হাদিসের ভাষায় এলহাম বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদুল্লাহু বিখায়রান ইফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, মহা কল্যাণ চান, দুজাহানের সফলতা চান, আল্লাহ পাক দ্বীনের গভীর ইলম, গভীর সমঝ, বুঝ তাকে দান করেন। এখানে শেষ না, এবং ওয়াইউলহিম হু রুশদা, এই হাদিসের শেষের কমপ্লিট অংশ এখানে, যে ওয়াইউলহিম হু রুশদা, রুশদা মানে যেখানে যে কাজ উপস্থিত হয় সেই কাজ সম্পর্কে সম্যক জ্ঞান আল্লাহ পাক তার অন্তরে ঢালেন। হাদিসের ভাষায় ইউলহিম হু মানে এলহাম করেন, এলহামের দলিল পান আমাদের বন্ধুরা। হাদিস পড়েন, হাদিস পড়ান, হাদিসের চর্চা করেন, হাদিস অনেক জানেন বলে দাবি করেন, এলহাম শব্দ কোরআন হাদিসে আছে এটা জানেন না কি জন্য? হ্যাঁ, শুনতেছেন ভাইয়া? এটা বোঝা গেল আল্লাহ পাকের খাস বান্দা, বিশিষ্ট বান্দাদেরকে নবী না হওয়া সত্ত্বেও নবীর গোলামির বরকতে আল্লাহ পাক তাদের অন্তরে এল জ্ঞান ঢালেন, এলহাম করেন তাজা টাটকা। শুনতেছেন ভাইয়া? তো আল্লাহ পাক তার দিলে ঢাললেন যে যাও তুমি একাই মসজিদে, খানকার মসজিদে যাও, আমি তোমাকে দেখব, তোমাকে হেফাজত করব। একদম একলা তিনি রওনা হলেন। কি আজীব আউলিয়াদের জিন্দেগি, এক বিন্দু আল্লাহকে নারাজ করার হিম্মত যাদের নাই, আল্লাহ পাকের মদদ সর্বদা তাদের সঙ্গে থাকি। শাহ মুহাদ্দিস দেহলভির পিতা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলী অনেক বড় ধরনের আলেমদিন ছিলেন মিয়া। শাহ বলিউল্লাহ দেহলভি মুরিদ ছিলেন নিজের বাবার হাতে, তার তো মুরিদ হওয়া দোষ, কি কথা বুঝেন নি? পীর এই শব্দ কোথেকে আসলো? এটা একটা গুনার কাজ, পীর কেন বললেন? গুনায় কবিরা, প্রফেসর বললে গুনা নাই, মাস্টার বললে গুনা নাই, হেডমাস্টার বললে গুনা নাই, ডিসি বললে গুনা নাই, ডক্টর বললে গুনা নাই। আর আরব দেশে যে বড় বড় দ্বীনী প্রতিষ্ঠানগুলো ওটাকে জামিয়া বলে, মদিনা শরীফের বিশ্ববিদ্যালয় আল জামিয়াতুল ইসলামিয়া। জামিয়া শব্দ কি? যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম জামিয়া হবে, এটা কি কোরআন শরীফের আয়াতে আছে? বুখারী শরীফে আছে, কোন হাদিসের মধ্যে আছে? যে জামিয়া বললে গুনা নেই, আর জামিয়ার যিনি প্রধান তাকে বলে মুদিরুল জামিয়া, মুদির বললেও গুনা নেই। হ্যাঁ, কিন্তু ইসলামের চারিত্রিক জীবনের শিক্ষক, আখলাকের শিক্ষক, আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বতের শিক্ষক, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার শিক্ষক এবং জীবনের সর্বত্র আল্লাহ ভীতির শিক্ষক, জিকরুল্লাহ এবং আল্লাহর স্মরণে মজগুল নিমগ্ন জীবন শিক্ষক, তাকে আপনি মুআল্লিমুল আখলাক বলতে পারেন। কিন্তু এই ভারত উপমহাদেশে এবং আফগানিস্তানে এবং ফার্সি ভাষা সমৃদ্ধ কিছু কিছু অঞ্চলে এই যে সেই দিনের মুআল্লিমের একটা ইসলামের একটা সাবজেক্টের মুআল্লিম এবং শিক্ষককে পীর নামে অভিহিত করা হচ্ছে, যে এইটা কিন্তু মারাত্মক গুণা হয়ে গেছে। কি মানুষেরা এটা কেন বলে পীর যে কোথায় আছে? এক হাদিস আপনাকে হজ করে এসে আমাদের ঢাকাতে আমাদের দোস্ত বাবারা বললেন যে মহল্লায় এসে বলেন যে আরব দুনিয়া এতদিন থেকে আসলাম এক মাসের বেশি, ওখানে তো কোন পীরি মুরগি দেখলাম না, পীর নামে কেউ নাই সেখানে, আমাদের দেশে খালি গড়ি গড়িতে পীর। পীর যদি সে দুষ্টামি শিক্ষা দেয়, সেরেক শিক্ষা দেয়, বেদাত শিক্ষা দেয়, নিঃসন্দেহে সে জাহান্নামী কর্মী কর্মকাণ্ডে লিপ্ত। আর যদি পীর হয় খালি নাম দেয় কিন্তু লোকটা আল্লাহ মহব্বত শিক্ষা দেয়, ইমান শিক্ষা দেয়, তাওহীদ শিক্ষা দেয়, সুন্নত শিক্ষা দেয়, আল্লাহ মহব্বত শিক্ষা দেয়, সুন্দর আখলাক চরিত্র শিক্ষা দেয়, মিথ্যা বর্জন, হিংসা বর্জন, ঘৃণা বর্জন, গীবত বর্জন শিক্ষা দেয়, উন্নত আখলাক চরিত্র শিক্ষা দেয়, শুকর গুজারি শিক্ষা দেয়, সবর করা শিক্ষা দেয়, সদাচার শিক্ষা দেয়, দানশীলতা শিক্ষা দেয়, গোপনে প্রকাশ্যে আলো অন্ধকারে সর্বত্র আল্লাহর ভয়ে কাঁপতে থাকা শিক্ষা দেয়। আর কিন্তু লোকটাকে লোকেরা পীর নামে অভিহিত করে যে এই ত্রিপুর কারণে সে কি অপরাধী এবং সেই লোকগুলো অপরাধী। ইসলামের এই জ্ঞান আপনি কোথায় পাবেন? যন্ত্রণা, আমি এক একটার উপরে খালি কথা বলতে থাকি, কোন দিক থেকে এক একটা ছুটে আসে। বিপদ হল যে সাবরুল্লাহ মুহাদ্দিস দেহলভি এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম, সমস্ত আলেমদের নিঃসন্দেহে তিনি শিরোমণি, ফকিহদের শিরোমণি, আরেফ এবং আউলিয়াদের শিরোমণি, মুহাদ্দিসিনের শিরোমণি, ইসলাম চর্চায় উপমহাদেশে যারা নিমগ্ন হক পথে তাদের সকলের স্বীকৃত শিরোমণি তিনি সাবরুল্লাহ মুহাদ্দিস দেহলভি। শুনতেছেন ভাই? তিনি পীর মুরিদি করতেন, মুরিদ করতেন, তার ছেলেরা যে কজন ছিলেন সব বিরাট বড় আলেম, বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় ফকিহ এবং আরেফ, তারা সকলেই পীর মুরিদি করতেন। তার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভি, শাহ আব্দুল কাদের দেহলভি, শাহ রফিউদ্দিন দেহলভি, সব তো পীর মুরিদি করতেন। তার নাতি শাহ ইসহাক রহমতুল্লাহ আলী তিনিও পীর মুরিদি করতেন, শাহ আব্দুল গনি রহমতুল্লাহ তিনিও পীর মুরিদি করতেন, শাহুল্লাহ দেহলভি তিনি পীর মুরিদি সম্পর্কে কিতাব পর্যন্ত লিখছেন, আল কাউলুল জামিল আপনারা দেখেন। আর যে পীর মুরিদি অর্থাৎ আল্লাহর মহব্বত আর তাসাউফ সংক্রান্ত বিষয়াবলি লিখতে গিয়া বল খালি লিখতেছেন, আমার আব্বা বলছিলেন একদিন, আমার আব্বা একদিন শিখেছিলেন আমাকে, সব আব্বা, মানে আব্বাই তার মোর্শেদ ছিলেন, আব্বাই তাকে খেলাফত দিয়েছেন, তিনি শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ। আপনারা জানেন ফতোয়ার কিতাবের নাম ফতোয়া আলমগীরি, এর ভিতরে শরীয়তের বিধানাবলী হানাফি মজাহাবের যেটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং দলিল প্রমাণের আলোকে সন্নিবেশিত হয়েছে এই কিতাবের যিনি যারা উলামায়ে দ্বীন লেখক ছিলেন, যাদেরকে বাদশাহ আলমগীর নিযুক্ত করছিলেন, তাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন এই সাবরুল্লাহ দেহলভির পিতা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ। শুনতেছেন ভাইরা? সে আব্দুর রহিম রহমতুল্লাহ আলী একদিন রাস্তা দিয়া মসজিদে জামাত এবং তাকবীরুল্লাহ ধরার জন্য ছুটছেন, বৃষ্টি হয়েছিল, রাস্তায় কাদা, হ্যাঁ একটুখানি জায়গা মধ্যখানে শুকনা, আর এই সাইডে কাদা, এই সাইডে কাদা, পানি। এখন যেই জায়গাটা দিয়ে তিনি আগাইতে চান, বিপরীত দিক থেকে একটা কুকুর সেখানে হাজির হয়ে গেছে, কুকুরটা দাঁড়ায় আছে একদম অটল ভাবে, আর ইনিও চেষ্টা করতেছেন স্যার আমি মসজিদে যাব। তার চিন্তা হলো যে ওর তো নামাজ ফরজ হয়নি, মাখলুকের সঙ্গে সদাচার করতে হয়, দুর্ব্যবহার করতে নাই, ওর রাস্তা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোন ক্রমেই ঠিক না এক মোমেনের জন্য। অনেকে কুত্তার উপরও জুলুম করতে থাকে, টিল চলতে থাকে, মারতে থাকে, ঠ্যাং মাংতে থাকে, মানুষের কাজ না এটা, পশুর কাজ, আর এক পশুর উপরে মাখলুকের উপরে জুলুম করা। হ্যাঁ শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ সেক্ষেত্রে নিতান্তই মসজিদে যাওয়ার এই প্রয়োজনের কারণে কুকুরটাকে রাস্তা না দিয়া তিনি নিজেই চেষ্টা করতেছেন যে তুই সর তো আমি মসজিদে যাই, তোর তো নামাজ ফরজ হয় নাই, জামাত ধরা ওয়াজিব না, তোর তাকবীরুল্লাহ ছুটার তো কোনো বিষয় নাই, আমার রাস্তা দে, ও রাস্তা দেয় না, দাঁড়ায় আছে একদম স্টিল। হঠাৎ আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিয়েছেন, কুকুরটা তখন বলতেছিল সাবধানী তুমি ওলি আল্লাহ হওয়ার চেষ্টা করতেছ, আল্লাহর ওলি হবে অমরীন জীবন তুমি লাভ করবে অর্জন করবে, অথচ তুমি মনে করতেছ আমার চেয়ে তোমার অধিকার বড়, আমার চেয়ে তোমার অধিকার বড়, আমার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করতেছ, না হলে তুমি আমাকে রাস্তা দিচ্ছ না, তোমার রাস্তা দিতে আমাকে বাধ্য করতে চাচ্ছ কেন। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ কাঁদতে শুরু করলেন এবং রাস্তা ছেড়ে দিলেন। এটা আরেক কারামতের ঘটনা না, আজি বর্মালয় সরব দা আসতাম, এ ক্ষুদ্রপেন্দা আসতাম। এই কারণেই মুসলমান ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা বলা হয়, যে নিজেকে কুকুরের থেকেও উত্তম মনে করে না মুসলমান। কথা বুঝুন নাই, সেই মুসলমান আজকে কজন আমাদের মধ্যে পাওয়া যায়? আপনারা শুনছেন কিনা, এক বুজুর্গ ছিলেন হযরত রিফাই রহমতুল্লাহ, অনেক বড় বুজুর্গ। ওনার সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ ঘটনা লিখছেন, এই ঘটনার সত্যতা বাস্তবতার জন্য ইমাম জালালউদ্দিন রহমতুল্লাহ নিজে দায়বদ্ধ, কিন্তু আমরা সেটার উদ্ধৃতি দিয়ে বলি। শুনি যে এটাও নাকি আমাদের বন্ধুরা যারা মজাবের বিরুদ্ধে বলতে খড়গহস্ত তারা নাকি এটা নিয়ে তীব্র সমালোচনা করেন, হ্যাঁ এইসব গাঁজাখুরি কথাবার্তা, বড় বিপদে আছি ভাইয়া আমরা, হার জায়গাতে আমাদেরকে আচ্ছা রকম সহায়তা করার জন্য কিছু লোক এমন ভাবে অত্যন্ত দিনদার ব্যস্ত কেন। এই হযরত সাইয়েদ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ রসুল্লাহ সাল্লাহের বংশধর, শেখ হদিস মোহাম্মদ জাকির হাসান রহমতুল্লাহ সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ এই ঘটনা উল্লেখ করছেন। মূলত ঘটনাটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ যে বিখ্যাত আলেমী, যিনি বিশ্বদোরা বিখ্যাত আলেম, শাফি মজাহের অনুসারী বড় আলেম মুহাদ্দিস ফকি মুফাসসির, তিনি তার আল হাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে এটা লিখছেন যে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ রসুল সাল্লাহ আলাইহিস সালাম রওজা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়াইলেন এবং বললেন ফি হালাতিল বুদে রুহি কুনতু উরসিলুহা তুকাব্বিল আরদ আননি ওয়া হিয়া নাইবাতি, প্রিয় রসুল সাল্লাহ আলাইহিস সালাম দূরে ছিলাম আমি আসতে পারতাম না, আমার আত্মা আমার প্রাণটা ছুটে আসতো, আপনার কবর মুবারকের রওজা শরীফের জমিনকে চুম্বন করতে থাকত, মানে ধ্যান জগতে ভাবনার জগতে ভালোবাসার জগতে। এই আমি তো এখন সশরীরে হাজির, তা আপনার হাত মোবারকটা বাড়ায় দেন না, আমি একটু চুপ খাবো। হ্যাঁ, সাথে সাথেই রওজা শরীফ থেকে হাত মোবারক বাইরে আসছে। ওলি আল্লাহর যদি কারামত ঘটতে পারে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তার দুনিয়া থেকে বিদায়ের পরও ঘটলে এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ত্রুটি হয়ে যায়? এটাও কোন শিরক কুফর হয়ে যায়? ইসলামের সৌন্দর্যের এমন সুন্দর অধ্যায়গুলোকে এইভাবে আক্রমণে জর্জরিত করতে থাকা কোন ইমানি মানসিকতা এটা? যাই হোক, তো তিনি দৌড়াইলেন চুমু খাইলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন এই ঘটনার দর্শকদের মধ্যে বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহিও একজন ছিলেন, এবং যখন হাত মুবারক তিনি চুম্বন করতেছিলেন তখন মসজিদে নবী ওই হাত মুবারক নূরে ঝলমল করতেছিল। এত বড় বুজুর্গ বলি আল্লাহ, তিনি একবার আসতেছিলেন কোন দিক থেকে, একজন ইহুদি বড় মাপের আলেম পণ্ডিত তিনি রাস্তায় দণ্ডায়মান বলতেছিলেন সঙ্গীদেরকে এই মুসলমানদের মহান ব্যক্তিত্ব এক বুজুর্গ আলেম আসতেছেন, আজকে আমি একটা পরীক্ষা করব, যদি তিনি আজকে সফল হন উত্তীর্ণ হন আমার পরীক্ষা আমি সপরিবারে মুসলমান হব। তিনি এসে পৌঁছলেন, বললেন যে এই মহান বুজুর্গের শ্রদ্ধেয় এই যে রাস্তার পাশের কুকুরটা সেটা উত্তম না আপনি উত্তম, ওর দাম বেশি না আপনার দাম বেশি, আমি এটা একটু জানতে চাই ইসলাম কি শিখায় আপনাদেরকে। তখন ওই সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ বলেন, আমার ইহুদি বন্ধু শুনো, যদি আমি ইমান সহকারে মৃত্যুবরণ করতে পারি যেটা আমার অজানা, তাহলে নিঃসন্দেহে কুকুরের চেয়ে আমি উত্তম। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি ইমান হারা হয়ে মরলাম তাহলে নিঃসন্দেহে কুকুর আমার চেয়ে উত্তম। ইহুদি পণ্ডিত মাথা নত করলেন এবং বললেন, কালমা পড়ে আমাকে মুসলমান করেন। ফের নিজে মুসলমান হলেন এবং নিজের পরিবারের বর্গ সব মুসলমান হলেন। ইসলাম বিশ্বময় এরকম প্রসার লাভ করছে নিজের সৌন্দর্য দ্বারা। ইসলামের সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, এগুলো দেখলে পরে সে দলে দলে অমুসলিমরাও ইসলাম গ্রহণ করছেন। সিন্ধু বিজয়ের সময় মুসলিম সৈন্যদের প্রতি নির্দেশ ছিল কার? মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ। মোহাম্মদ বিন কাসিম বলছিলেন, সিন্ধু তো হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, ওখানে তোমরা যা অভিযান চালাও, কিন্তু খবরদার যদি কোন ভিন নারীর প্রতি একবারের জন্য নজর করতে করছে বলে আমি খবর পাই, চোখ উপড়ে ফেলব। আর যদি কোন মানুষের ধন সম্পদে হাত দিস, নিয়ে গেছো অন্যায় ভাবে, অবৈধ ভাবে, তাহলে হাত কবজি থেকে আমি কেটে ফেলব। এরকম হুমকি দিয়ে দিয়েছিলেন। ওই সিন্ধু এলাকার হিন্দুরা তারাই কৌশল করল যে মুসলমানদের বিজয়ের মূল কারণ হচ্ছে আল্লাহর মদদ, মহান স্রষ্টার মদদ। যদি এরা পাপে লিপ্ত হয় স্রষ্টার সাহায্য সরে যায়। সুন্দরী যুবতীদেরকে দলে দলে রাস্তার পাশে দাঁড়া করে রাখছে, ওরা দেখবে পাপ হবে, আত্মা মলিন হবে, আল্লাহর রহমত সাহায্য উঠে যাবে। শুনতেছেন ভাই? কিন্তু মুসলিম সৈন্যরা সিন্ধুতে যখন প্রবেশ করতেছিলেন, এত সুন্দরী পরমা সুন্দরী যুবতীরা সেখানে দণ্ডায়মান, কোন মুসলিম সৈন্য একবার জন্য সেদিকে চোখ তুলে দেখে নাই। দোকানপাট তারা নেতারা নির্দেশ করছেন, সব দোকানপাট দিন রাত খোলা রাখো। হ্যাঁ, উদ্দেশ্য ওরা যদি ক্ষুধা লাগলে কিছু খায়, মনে পছন্দ হলে কোন একটা জিনিস পছন্দ হলে এটা আমি নিয়ে যাই, এমনি বলতে বলতে নিয়ে গেল, দিবে তো সকলে ভয়ে, জবর দখল করলে সেটা তো বৈধ হবে না। তো এমনটাও যদি হয়, এই মাখলুকের উপরে মানুষের উপর জুলুম হয়, অত্যাচার হয়, আল্লাহর মদত ছুড়ে যাবে। কি কথা বুঝেন নেই? পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুইটা মিললে তো একটা দেশ ছিল। হ্যাঁ, তো আমার যখন করাচিতে সফর হল, আমার পীর মুর্শিদ আমাকে বললেন, এই দেশ বিভাগের কি বিষয়টা আমাকে একটু বুঝায় বলো। তা আমি বললাম যে হজরতজি, সেই স্বাধীনতার পূর্ব মুহূর্তে আমরা তো দেখছিলাম সচক্ষে, এই এলাকাকে এলাকা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাও দাও আগুন জ্বলতেছে, পুরো এলাকা জুড়ে সরকার হইতেছে, আর মুসলিম মা বোনদের উপর যে অত্যাচার অবিচার, এ তো আমার সঙ্গীরা যারা দেখছিল তারা এসে আমাদেরকে বর্ণনা দিচ্ছে, যে আমি এরকম তাদেরকে বাধা দিতেছিলাম, বন্ধু এখানে যায় না, আমাদের বোন, আমার মা, আমার বোন, বলে কথা বাড়াইলে গুলি করবে। হযরত বলে ইন্না লিল্লাহ, এই তো হযরত বলে আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কারণে আল্লাহর মদত ছুড়ে গেছে। শুনতেছেন ভাই? আমি একটা কিতাব পাইছিলাম, পাকিস্তানের কে যেন লিখছে, বড় একটা মোটা বই, সম্ভবত 300-350 পৃষ্ঠার হবে, সুন্দর লাল কভার, ওর উপরে পিছনে লেখা আছে ব্যাকসাইডে পুটে লেখা, পাকিস্তান কেউ টুকটা, পাকিস্তান কেন ভাঙল। তা আমি পড়ছিলাম, দেখলাম যে ব্যাপকভাবে পশ্চিমের নেতৃবৃন্দকে দায়ী করছে। শুনতেছেন ভাইয়েরা? এবং তাদের নির্যাতন অত্যাচার অবিচারকে দায়ী করছে। তো এটা প্রসঙ্গক্রমে কথাটা আজকে হঠাৎ আসলো। তো সিন্ধু বিজয়ের মুহূর্তে এই অবস্থা, যখন সে নারীদের উপরে একটা নজর করা হলো না, তো ধরা হতো বা কি মানুষ এগুলো, এই দুর্ধর্ষ একের যুবক, এত বড় সাহসী যোদ্ধা একজন, সুঠাম ভাইয়ের এক যুবক, সুদূর থেকে তারা আগমনকারী, ওদের মনে আবেগ নাই, উচ্ছ্বাস নাই, যৌবনের তাড়না নাই, ঝড় নাই, তুফান নাই, একবারের জন্য কেউ কোনো দিকে চোখ উত্তোলন করল না, কি ব্যাপার? আর এরকম ক্ষুধার্ত মানুষগুলো তারা গিয়ে এক এক জায়গায় বলে এই মাল দাম দাম দস্তুর করে, পরে সে পয়সা দিয়ে ন্যায্য দাম দিয়ে কিনে নেয়, নেন নেন আপনারা আসছেন, আপনারা আমাদের মেহমান না, আমাদের আমাদের মহান এই বরণীয় ব্যক্তিত্ব মোহাম্মদী কাসেম যার নির্দেশে আমাদের এখানে আগমন এই অভিযান, তিনি বলছেন যে যদি কারো একটা জিনিস অন্যায় ভাবে গ্রহণ করা হয় তাহলে কব্জি থেকে হাত কেটে ফেলবে, এটা আমরা করতে পারবো না, কিনে নিব পয়সা দিয়ে, বলে মেহমান না কোন মেহমান না, কারণ এটা একটা ইনডাইরেক্টলি একটা চাপ সৃষ্টি করে নেওয়া হচ্ছে, তো সেটা অবৈধ হবে না। এই দৃশ্য দেখার পরে হিন্দুদের নেতৃবৃন্দ ছুটে গিয়ে বললেন যে বস কোন যুদ্ধ ছাড়া আপনাদের কাছে আমরা আত্মসমর্পণ করলাম, এবং দলে দলে তারা ইসলামে দীক্ষিত হয়ে শুরু করলেন। সিন্ধু এমনিই মুসলমান অধ্যুষিত হয়ে গেছে, সিন্ধুতে কোন যুদ্ধ হয়েছিল ইতিহাস যারা পড়েন বলেন, কিসের যুদ্ধ হয়েছিল সিন্ধুতে? হ্যাঁ, সিন্ধুতে সিন্ধুতে যুদ্ধ হয়েছিল ইসলামের আখলাকের তলোয়ার দিয়া, সুন্দর চরিত্রের তলোয়ার দিয়া, আল্লাহ ভীতির তলোয়ার দিয়া, এবং সেই তলোয়ারের যুদ্ধেই মুসলমানরা এই মহাবিজয় অর্জন করেছিলেন। আর এখন আমরা পারমাণবিক অস্ত্র দেখানোর ধান্দা আছে, তাহলে আমরা বিজয়ী হব, কি বলা বস। আল্লাহ মাফ করে দিচ্ছে। হ্যাঁ, তো তাফসীরে কাবীরের ঘটনা তো চলতেছিল, ছাগল তো ভীষণ দৌড় দিল, মূসা আলাইহিস সালাম ভীষণ ছুটলেন ওকে ধরার জন্য, ছাগল তো ছাগলই, ও এক লাফে টিলা টঙ্গর পাহাড় কোথায় যে ছুটছে, আর মূসা আলাইহিস সালাম তো মানুষ, এইভাবে ছাগলের পিছনে দৌড়ে আর কি কুল পাওয়া যায়? ছাগল নিজে দৌড়াইতে দৌড়াইতে এখানে পাথরের খোঁচায়, ওখানে আরেকটার খোঁচায়, এরকম রক্তাক্ত হয়ে গেছে পা, এক জায়গায় গিয়ে একদম ক্লান্ত হয়ে থেমে গেছে। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে পৌঁছছেন এবং তাকে ধরছেন, ধরার পরে মূসা আলাইহিস সালাম দেখলেন যা হা কুর্তো পাটা রক্তে ভরে গেছে, রক্ত রক্ত মুসলেন, কাটা কুটা কিছু থাকলে খুললেন, যাই হোক ওকে আগে ওর খেদমত করে ওকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে বলতেছেন যে এরে ছাগল তুই, আমি মূসার প্রতি যদি তোর কোনো দয়া নাই বা হলো, তোর নিজের প্রতি একটু দয়া হলো না, এই ঝামেলার কষ্টটা কেন করলি? কিন্তু ছাগল এত ক্লান্ত, ও তো নিজের দলের কাছে পৌঁছতে সক্ষম না। মূসা আলাইহিস সালাম তখন ওকে কাঁধে তুললেন, কাঁধে তুলে ফের রওনা হয়েছেন, এখন নিয়ে চলছেন। তখন আসমান থেকে ফেরেশতার এই দৃশ্য দেখলে রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, এই লোকটার চরিত্র এত উন্নত, এত সুন্দর, এত নিখুঁত, মাখলুকের প্রতি, মানুষের প্রতি এবং সৃষ্টির প্রতি এইরকম তার দয়া মায়া, যে সৃষ্টির প্রতি একটা ছাগলের প্রতি যার এত মমতা, এত মহব্বত, এত ভালোবাসা, হ্যাঁ এত সহমর্মিতা, তো মানুষের প্রতি তার দয়া মায়া মহব্বত ভালোবাসা হামদর্দি সহানুভূতি সহিষ্ণুতার পত্র কতটা হবে, কত উন্নত হবে তার মানবীয় সুন্দর গুণাবলী। আল্লাহ এই লোকটাকে আপনি নবী বানায় দেন, নবুয়তে এই দেওয়া দরকার। আল্লাহ তখন বললেন যে ফেরেশতারা, আমি তাকে নবী বানানোর অগ্রিম সিদ্ধান্ত নিয়ে রাখছি, কারণই সেজন্য তার চরিত্র এত উন্নত, যারা বড় হন তাদের চরিত্র উন্নত হয়, বক্তৃতার দ্বারা বড় হওয়া যায় না, অনেকগুলো জ্ঞানের লাইব্রেরি মুখস্থ করলে বড় হওয়া যায় না, সুন্দর চরিত্র মানুষকে বড় বানায়। অনেক মানুষ আছে লেখাপড়া করে নেই কিন্তু ভালো মানুষ, খুব সুন্দর মানুষ, বড় বড় এমএ পাস, ডক্টর মাস্টার, দেখলে এলাকায় আসলে শ্রদ্ধার সাথে তাকে সালাম করে, ইয়া মুসাফা করে, চাচা আপনি কেমন আছেন, আমাদের জন্য দোয়া করবেন, ডাক্তার দোয়া চায়, মাস্টার দোয়া চায়, ডক্টর দোয়া চায়, রাজনীতিবিদ দোয়া চায়, বুঝতে পারেন যে এই লোকগুলো সত্যিকার মানুষ। এজন্যই
একই অনুমত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইয়েহি সব কুছ হ্যায়, এই মানুষ যদি মানুষ হয় এই মানুষই সব কিছু, এই মানুষই সবচেয়ে বড়, এই মানুষই পূজনীয়, এই মানুষের জন্যই পৃথিবীর সব খেদমত সব কিছু। শুনতেছেন ভাইয়া? اور انسان بننے کا طریقہ یہ ہے کہ اللہ تعالی سے صحیح تعلق پیدا ہو جائے۔ ہر مانوس ہوار راستہ ہلو پدھتی ہلو اللہ سنگے نکھوت سندر نبیڑ سمپرک تیری ہوا۔ سنتے سن بھائی، পাকিস্তান এক বড় আলেম দিন ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফাও ছিলেন, অনেক বড় আলেম মুহাদ্দিস ফকিহ ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি কবিতাও লিখতেন বলতেন, তো তার মধ্যে একটা ছিল, কিউ না হো রোজ আজল সে হো চুকি তসীম কার, মৈ হো মালিক কে লিয়ে কুল জাহান মেরে লিয়ে। হ্যাঁ, মানুষের মর্যাদা কেন বড় হবে না? কারণ আল্লাহ পাক অনাদিকালেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মানুষের জন্য, যে আমি মানুষ, আমি থাকবো আল্লাহর, সারা জাহান থাকবে আমার, আমি থাকবো আল্লাহর, সারা জাহান থাকবে আমার। যেটাকে খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ কবিতার ভাষায় এভাবে বর্ণনা করছেন, হে প্রিয় মাওলা, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, তুমি আমার হলে সবই আমার, এ আসমান আমার, জমিন আমার, সব আমার। হ্যাঁ, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর একটু নেই মেরা তো কই সে নেই মেরি, প্রিয় মাওলা আপনি আমার না, আমার কিচ্ছু নেই, আমার সব শেষ, সব ধ্বংস, সব বরবাদ। এজন্য আসল কাজটা হল মহান আল্লাহকে সন্তুষ্ট করতে পারা। আল্লাহকে সন্তুষ্ট করতে হয় ইমান দ্বারা, ইসলাম দ্বারা, এখলাস দ্বারা, তাকওয়া দ্বারা, ইবাদত দ্বারা, ফরজ দ্বারা, ওয়াজিব দ্বারা, সুন্নতে মুয়াক্কাদা দ্বারা, তেলাওয়াত দ্বারা, এলেম ফরজ অর্জ ফরজ এলেম অর্জনের দ্বারা, আলেম উলামাদেরকে মানার দ্বারা, শ্রদ্ধা করার দ্বারা, সুন্দর আখলাক চরিত্র গঠন করার দ্বারা, জুলুম থেকে বাঁচার দ্বারা, পাপাচার বর্জন করার দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা, দোয়া মুনাজাতের দ্বারা, চোখের পানির দ্বারা, মিনতির দ্বারা আল্লাহকে রাজি করতে হয়। শুনতেছেন ভাই? কত মুসলমান এরকম যে সন্তান কিন্তু বাবার দুর্ব্যবহারে অতিষ্ঠ, ঘরে থাকার মতো সাহস পায় না, ঘরে যাইতে ইচ্ছা করে না, বাবার দুর্ব্যবহারে। এই বাবা দিন শিখে নেয়, ইমান শিখে নেয়, ইসলাম শিখে নেয়, মনুষ্যত্ব শিখে নেয়, মানবতার উন্নত গুণাবলী শিখে নেয়। অনেক মা বাবার অত্যাচারে সন্তান অতিষ্ঠ, অনেক সন্তানের অত্যাচারে মা বাবা অতিষ্ঠ, শিক্ষকের অত্যাচারে ছাত্র অতিষ্ঠ, ছাত্রদের অবিচারে শিক্ষক অতিষ্ঠ। সব জায়গায় সমস্যা একটা, সেটা কি? জুমলা আলম জিনিস সবক গুমরা আসুন কঙ্কাসে জব্দাল হক আগাশ, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য সাহচর্য, তাদের তালিম ধর্মীয় শিক্ষা দীক্ষা থেকে যারা বঞ্চিত, ইসলামের ফুলের আলোকিত সুন্দর জীবন থেকে যারা বঞ্চিত, তারাই এভাবে অন্ধকারে নিমজ্জিত, এরকম একটা অভিশপ্ত জীবনের যন্ত্রণায় কাটাচ্ছে। আমার দাদা পীর ভারতের মহান বুজুর্গ মহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাই ভারতে এক জায়গাতে উজু করতে উঠছেন, বদনাটা নিয়ে উঠলেন আর এক জায়গায় বসলেন, ওখানে উজু করতে শুরু করতেছেন, আবার উঠলেন তৃতীয় আরেক জায়গায় গিয়ে বসলেন। হযরত এমন মানুষ ছিলেন, এত সুন্দর মানুষ, এত উন্নত আখলাক, বিশ্বের যে কোনো অঞ্চলে গেলে বড় বড় আলে বুজুর্গ আল্লাহওয়ালা এবং জ্ঞানী গুরুরা ভিড় করতেন। বাংলাদেশে আসলে শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার পায়ের কাছে পড়ে থাকতেন, বাইতুল মোকাররম খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার পায়ের কাছে পড়ে থাকতেন। সিলেটে হযরতের সঙ্গে আমার সব আমি সফর করার তৌফিক হয়েছে, খতিব বাইতুল মোকাররম মাওলানা ওবায়দুল হক জালালাবাদী সাহেব বড় আলমে ছিলেন, তো হযরত মাওলানা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি আলেম ওলামা উপস্থিত মুসলমানদের সামনে দিনই কথা বলতেছিলেন, হঠাৎ খতিব সাহেব টাটকা গরম দুধ
এক গ্লাস সামনে নিয়ে দাঁড়াইছেন, খতিব সাহেব বড় মানুষ, আলেমরা সবাই তাকে সম্মান করতেন, ভারত পাকিস্তানের লোকেরা উলামারা আসলে সম্মান করতেন, এ পাকিস্তানের বিখ্যাত আলেম, হ্যাঁ আমাদের দেশের আলেমদের আমরা সম্মান করতে জানি না অনেকে, এই পাকিস্তানের বিখ্যাত আলেম বিশ্বকাপন আলেম বর্তমানে আল্লামা তাকি উসমানি, তিনিও খতিব সাহেবের ছাত্র, শুনতেছেন ভাইরা, আদবের সাথে আত্মায়াত সুরতে খতিব সাহেবের সামনে বসতেন, এই আল্লামা তাকি উসমানি যিনি দারুল উলুম করাচির বিখ্যাত আলেম এবং মহাদেশের শীর্ষস্থানীয় আলেম দিন। হ্যাঁ যাই হোক, খতিব সাহেব তো বড় মানুষ, মনটাও বড়, সাহসও বড়, এই বুজুর্গের সামনে নিয়ে দুধের পেয়ালাটা ধরছেন, হযরত থোড়া সা দুধ পি লিজে, একটু দুধ পান করেন ফের কথা বলেন, কিন্তু এত বড় মানুষকে এই হযরত দাদা পীর আমার তিনি কড়া কথা বললেন না, বললেন যে আপ দেখ রহে কি মে ভি দুধ পি রহা হুঁ, আপকা দুধ ইস বহুত বড়িয়া হ্যায় কি হামারা দুধ বড়িয়া হ্যায়, আপনি দেখতে পাচ্ছিলেন না আমিও তো দুধ পরিবেশন করতেছি, দুধ পান করাচ্ছি, দ্বীনের দুধ, ইলমের দুধ, আল্লাহর মহব্বত ভালোবাসার দুধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের দুধ, আপনি যে দুধ পেশ করছেন সেটাও সুন্দর এবং দামি, কিন্তু সেই দুধ বেশি দামি না, এই দুধ বেশি দামি, আমি যখন আরো উন্নতটা পরিবেশন করতেছি আরো সুপেয়টা, তাপমি এই মুহূর্তে এই দুধ নিয়ে আসা কি যুক্তিযুক্ত ছিল? ঠিক ছিল, খতিব সাহেব এলেমওয়ালা মানুষ, তিনি মাথা নিচু করলেন, রাসূল বললেন এটা রাখেন আমি কথা বলি পরে পরে পাঠ করব। যাই হোক, এই মহান বুজুর তিনি তিন জায়গা দুইটা জায়গা পরিবর্তন করে তৃতীয় জায়গাতে উজু করলেন, আলেমুন আমাদের ভিড় ছিল, উজু সমাপ্ত করার পরে লোকেরা জিজ্ঞাসা করলেন যে হযরতজি জায়গা বারবার পরিবর্তনের কারণটা কি ছিল, বললেন যে প্রথম জায়গাটা বসলাম তো দেখলাম যে ওখানে পিঁপড়ারা কিলবিল করতেছে, তা আমি যদি উজু করি উজুর পানিগুলো ওদের গায়ে লাগবে, ওরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর ওদের ধর্ম হল যে ওরা সর্বদা ঐক্যবদ্ধভাবে থাকে, দলবদ্ধভাবে থাকে, বিচ্ছিন্নতা ওরা সহ্য করতে পারে না, তো ওদেরকে কষ্ট দেওয়া হবে না, সেজন্য উঠলাম অন্য জায়গায় বসলাম, ওখানে যে উজু শুরু করবো দেখি ওখানে অনেকগুলো পিঁপড়া, ওখান থেকেও উঠলাম, সেজন্য তৃতীয় জায়গায় উজু কমপ্লিট করলাম। শুনতেছেন ভাইয়া, উমদাতুল কারি কিতাবে ইমাম আল্লামা বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্না আল আবরার আল্লাযীনা লা ইউজুনা যাররা, ইয়ানি আয-যাররা ওয়ালা ইয়াদউনা শাররা, কুরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরার লাফী নাঈম, আবরার যারা তারা সব জান্নাতি, আবরার যারা সব জান্নাতি, ঈমান ওয়ালারা, নেক আমল ওয়ালারা, ইবাদত বন্দেগী ওয়ালারা, জিকির ওয়ালারা, সুন্দর আখলাক ওয়ালারা, এরা সব আবরার, আবরার মানে যে নেক কাজ, ভদ্র সভ্য, তাই না, আবরার মানে হচ্ছে যারা আল্লাহর নজরে সৎকর্মশীল, তারা সব নিশ্চিত জান্নাতে লাফি নাই। শুনতেছেন ভাইরা, তো এই আবরার কারা, বিখ্যাত তাবি, হ্যাঁ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন আবরার কারা, আমি বলি শুনো, তাফসীরের কিতাবে তাফসীর লেখে না, কোরআনের ব্যাখ্যা, আমরা মনে করি কোরআনের ব্যাখ্যা আমরা লিখে দিলে হয়ে যায়, আজব, হযরত হাসান বসরি বলেন আল আবরার আল্লাযীনা লা ইউজুনা যাররা ওয়ালা ইয়াদউনা শাররা, আবরার তাদেরকে বলে যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না এবং কোন অন্যায় কাজে রাজি হয় না, তাদেরকে আবরার বলে। শুনতেছেন ভাইরা, কি বলবো, এটা কোরআন সুন্নাহর আলোচনা না, এরকম সুন্দর আখলাক, সুন্দর জীবন, সুন্দর চরিত্র আল্লাহ আমাদের সকলকে দান করেন, সব মুসলমানকে দান করেন, যারা আমাদের আপনজন হয়ে আছেন তাদেরকেও দান করেন, যারা আমাদেরকে পর ভাবেন আল্লাহ পাক তাদেরকেও দান করেন। ভুল থাকতে পারে কিন্তু আমরা একই ঘরের লোক, এক সংসারের লোক, অর্থাৎ ইমানের সংসার, ইসলামের সংসারের লোক, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কটা বাজে ভাই মরণে? ওহো 10টা বাজে। ঢাকায় রওনা হয়ে যেতে চাইতেছি, কিন্তু কি করা অবস্থা, কি পড়ছিলাম কোরআন শরীফ আয়াত, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, কোরআন কারীমের যে আয়াত পড়ছিলাম কি বলি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান বলা হয় তারা তো আমাকে ভীষণ ভালোবাসে, তারা তো আমাকে ভীষণ ভালোবাসে, সবকিছুর ঊর্ধ্বে আমাকে ভালোবাসে, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা কি আদর, আল্লাহ পাক এই পরিচয় দিতেছেন ইমান বলাদের, ইমান বলারা তো ওদের জিন্দগি হয় আমার মহব্বত, যাই করে যেখানে যায় আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার জন্য বেচাইনি এবং বিকুলতা। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা এশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, মুসলমান ভাইরা আমি তোমাদেরকে ভাই একটা বিশেষ উপদেশ দিচ্ছি, সেটা হলো দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকো না কেন, আল্লাহ কি মহব্বত মে বেচাইন রহে, আল্লাহর মহব্বতে সর্বদা বেকুল থাকবে সর্বদা, হ্যাঁ যে কোনো জায়গায় থাকি মন যেন আল্লাহর জন্য ছুটাছুটি করতে থাকে, আমার প্রিয় মাওলা, আমার প্রিয় মাওলা, কিভাবে তাকে রাজি করি, কিভাবে তাকে খুশি করি, কিভাবে পাবো তাকে। হ্যাঁ মজনু লায়লার জন্য লায়লার নাম লিখতেছিল বালুর উপরে, লায়লা মজনুর ঘটনা রূপক না বাস্তব এটা, হ্যাঁ মদিনা শরীফের যে লাইব্রেরি আছে না ওর ভিতরও লায়লা মজনুর ঘটনা বলি সম্পর্কিত ঐতিহাসিক ভিত্তি সম্বলিত গ্রন্থ মজুদ আছে, ওখানে বসে আমি পড়ছিলাম। যাই হোক, তো মজনু লিখতেছিল বালুর উপরে লায়লা লায়লা, তো যারা লোকজন যাইতেছিল লাইলা মজনু আপন চাচাতো ভাই বলছিল, তো বলল যে গোপ্ত হায় মজনুনে সায়দা চিস্তে, মজনু কি কাণ্ড তোমার, বালুর পিস্তার উপরে লিখতেছ আঙ্গুলের কলম দিয়া, কি লিখতেছ, মি নবিসি নাম বাইরে চিস্তে, কার নামে তোমার এই চিঠি, কার নামে এই পত্র, গোপ্ত মস্কে নামে লাইলা মি কুনাম, মজনু বলল আমার লাইলার নাম জপতেছি, লাইলার নাম লিখতেছি, খাতিরে খুদরা তাসাল্লি মি দেহাম, এভাবে আমার অশান্ত মনকে সান্ত্বনা দিতেছি, এভাবে ওর নাম জপলে নাম লিখলে আমি শান্তি পাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উদ্ধৃত করে না মুসলিম জাতিকে সবক দেন, আল্লাহর মহব্বতের সবক, কে এসকে মাওলা কায় কামাজলা লাভ হুয়াত গোয়ে গাস্তান বাহরে হু আও লাভ হুয়াত, এই মুসলমানরা মজুর যদি একটা এই ক্ষণস্থায়ী সৌন্দর্য সুন্দরী নারীর প্রতি এতটা বেকুল হয়, পাগল দেওয়ানা হয়, তো হে মুসলমান তোমার আমার মহান আল্লাহর জন্য কতটা বেকুল হওয়া উচিত, কতটা পাগল হওয়া উচিত, কতটা মহান আল্লাহকে স্মরণ করা উচিত। পবিত্র কোরআন রব্বুল আলামিন দর্শের মহব্বত দেন, ভালোবাসার সবক দেন, ভালোবাসার পাঠ দান করেন, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিক্রাম কাসীরা, ঈমান ওয়ালারা তোমরা তো আল্লাহকে অনেক স্মরণ করবা, বেশি বেশি স্মরণ করবা, সারাদিনে আমরা আল্লাহকে স্মরণ করলাম কখন, কয়বার, হ্যাঁ কোন কোন জায়গাতে, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এই মরনা হুমুল কাউম ইয়াদ করাবেন না আজকাজ আলী ইসলাম, হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন লা তাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন লাম ইয়াযকুরুল্লাহ ফিহা, হ্যাঁ আও কামা কাল, মানুষ জান্নাতে যাবে জান্নাতের মধ্যে কোনো শাস্তি নেই, কোনো টেনশন নেই, কোনো আশঙ্কা নাই, কোনো আতঙ্ক নাই, কিচ্ছু নাই, কিন্তু দুনিয়ার জীবনের যে মুহূর্তগুলো আল্লাহর জিকির ও স্মরণ থেকে তারা দূরে ছিল সেটা মনে হলেই বেদনা বোধ হবে, আক্ষেপ করতে থাকবে, হ্যাঁ কি করলাম, তা আল্লাহকে স্মরণ করছিলাম না, এজন্য তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি ওর তেরা ভূর না মেরি মৌত হ্যায়। হিন্দুস্তানের নকশবন্দি তরিকার এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আমসাব রহমতুল্লাহ বলতেন, প্রিয় মাওলানা তোমাকে স্মরণ রাখলেই আমি জিন্দা থাকি, তোমাকে ভুললে আমার নিশ্চিত মৃত্যু। তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি ওর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। কেবল মুজ্জাদ যদি মিললাম মাওলানা আসফ আলী থানবি, যিনি হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, মাওলানা শামসুল হক ফরিদপুরি, হাটহাজারী হযরত মাওলানা আব্দুল আফসার রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, বিশ্বের সেরা বড় বড় আলেমদের যিনি মুর্শিদ ছিলেন, হ্যাঁ তার খলিফা কাজী আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, খোদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর আল্লাহ কে আল্লাহর শরণে যখন সারা দুনিয়া থেকে সব মোহ থেকে দুনিয়ার সকল মোহমায়া থেকে পৃথক হইয়া বিচ্ছিন্ন হইয়া আল্লাহর জিকির আল্লাহর শরণে আমি যখন মশগুল হই মগ্ন হই খোদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনার বোরিয়া ভি ফির হামে তখন সুলাইমান থা, তো আমার সেরা চাটাইও তখন হযরত সুলাইমান ইসলামের সিংহাসন থেকেও দাম হয়ে যায়। শুনতেছেন ভাইরা, বলে যে বুজুর্গ এবং মরিয়াদের কথা এইটা কেমন কথা, আজিব মামলা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সা হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ, আরেকটি বাদ লা তাকুমু সা হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, এই বিশ্বে কোন আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, আসমান জমিন ধ্বংস হবে না। সুলাইমান ইসলামের রাজত্ব কি বিশ্বময় ছিল? হ্যাঁ, সারা দুনিয়া জোড়া ছিল, কিয়ামত পর্যন্তের জন্য ছিল, সাত আসমান জমিন সহ ছিল। কি কথা বুঝেন না ভাইরা, আল্লাহ পাকের নামের জিকির এত দামি, এত পাওয়ারফুল। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহর নামের জিকির যতক্ষণ পর্যন্ত থাকবে আসমান জমিন ধ্বংস হওয়ার কোন উপায় নেই। আল্লাহ পাকের নামের জিকির এত কুয়তওয়ালা, এত তাকতওয়ালা, এত প্রচন্ড মহিমাওয়ালা, এত প্রতাপওয়ালা। শুনতেছেন ভাইরা, তাহলে হযরত সুলাইমান ইসলামের সিংহাসন থেকে আল্লাহর জিকির দামি এটা বললে ভুল কোথায় গেল? কিন্তু আমাদের ওই বন্ধু যারা হাদিসের বাহ্যিক অংশ দেখলে গভীর মর্ম বুঝেন না, তারাই চিৎকার করতে থাকেন যে এই তাসাউফ ঠিক না, পীরি মুরিদি ঠিক না, বুজুর্গদের কথাও ঠিক না, আরবি মজাও ঠিক না, কিছুই ঠিক না, একটাও ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে সব মুসলমানকে কামিল হেদায়েত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতেন, সেটা আল্লাহ আমাদের সকলকে দান করেন। সেটার থেকে হানাফি গায়ে হানাফি কেউ যেন বঞ্চিত না হয়, সেটা আমাদের সকলের দরকার, এবং সেটাই সিরাতুল মুস্তাকিম, মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে, জিনসে হোকে তেরে দিওয়ানে গায়ে, লোটায় জিতনে ফরজানে গায়ে, তাবো মন্দির সের দিওয়ানে গায়ে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবে তারা, আল্লাহ সন্তুষ্টি প্রাপ্ত হবে তারা, জান্নাত ফেরদৌস পর্যন্ত নিষ্কণ্টক ভাবে পৌঁছবে তারা, যারা মহান পূর্বসূরীদের সাচ্চা অনুসারী থাকবে। শুনতেছেন ভাইয়েরা, হ্যাঁ মুস্তাদরাক হাকিমের ভিতরে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم البركة ما أكابيكم وفي رواية الخير ما أكابيكم শুনতেছেন টিভিওয়ার একটা রেওয়ায়ত, এই সবগুলোর রেওয়ায়ত হাদিস একসঙ্গে পাবেন আপনি আল্লামা সাখাবির কিতাব আল মাকাসিদুল হাসানার ভিতরে। শুনতেছেন ভাইরা, আমি হাওয়ালাটা এই জন্য দিলাম যে হাদিস সম্পর্কে হয়তোবা আজকে বিশদ ব্যাখ্যা করার সুযোগ আমি পাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে, কিন্তু হাওয়ালা দিচ্ছি এই জন্য যে ভদ্র বন্ধুরা হাদিস আমরা বললে মনে করেন যে এটা বিশ্বাসযোগ্য না নির্ভরযোগ্য না, তারা এখান থেকে এই রেফারেন্স থেকে যেন দেখতে পারেন আমি ব্যাখ্যাটা ঠিক করলাম কি না। কোথায় তোমাদের পানিটা নিবে? আমি তো দ্রুত তরকারি ব্যাখ্যা করে পার হয়ে যেতে চাই, একদম ডিটেলস সবটার অংশে অংশে কথা বলার সুযোগ নাই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বারাকা মানে বরকত, সমগ্র কল্যাণ, আল বারাকা আলিফ লাম রি ইস্তিগরাক, কি কথা বলছেন না, যে কারণ বরকত যেটা মুসলমানদেরকেই আল্লাহ দেন, কাফেরদের জন্য বরকতের এক বিন্দুও নাই। কি কথা বুঝুন নাই, বরকত শুধু মুসলমানদের জন্য, রহমত এই রহমতের অংশ শয়তানেও পায় ইবলিসেও পায়, কিন্তু বরকত সিরফ মুসলমানদের জন্য। এর প্রমাণ আমি পেশ করব কোন সময়, আল্লাহ ফাতাফনা আলাই বারাকাতি মিনাস সামায়ে ওয়া আল মুত্তাকিদের জন্য বলছেন আল্লাহ তাআলা, আল্লাযী বারাকনা হাওলাহু বাইতুল মুকাদ্দাসের আশপাশে আমি বরকত দিয়ে রেখেছি, এটা মুমিনদের জন্য না কাফেরদের জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, আল্লাহ আমাদের যা রিজিক দিয়েছেন বরকত দান করেন, এটা কি মুমিনদের জন্য না কাফেরদের জন্য? শুনতেছেন ভাই? এবং মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আমরা কি বলি, যখন যুক্ত থেকে আল্লাহ মাফতা আলী আবু আবু রহমতি রহমতের সব দুয়ার খুলে দেন, আর বাইরে হওয়ার সময় আল্লাহ মিন ফজলি, এই ফজল যেটা আল্লাহ আপনার ফজল, এই রিজিক এটা, এটার নাম ফজল, এটার নাম বরকত। মুমিনদের দিলে সেটা ফজল, সেটা বরকত, আর কাফের মুশরিকদের জন্য আম রহমত, সরকারি দয়া, খাও সবাই মিলে খাও। কি কথা বুঝলেন? যাই হোক, আল বারাকা মা আকাবিরিকুম, হে মুসলমানরা, তোমাদের বড়দের পথে, তোমাদের বড়দের সঙ্গে তাদের পথে, মা মানি সঙ্গে, এ মার অনেক অর্থ হয়। যেমন যে ওয়াতাওয়াফানা মাল আবরা, মৃত্যু দেন আমাদেরকে আউলিয়াদের সঙ্গে, মানে ওলি আল্লাহ বললে সঙ্গে আমি মরব, এই সাথে সাথে আমার মৃত্যু হোক, এটা তে মা মানি আউলিয়াদের পথে, মাল আবরা তাদের যেমনটা মৃত্যু হয় সেরকম মকবুল মৃত্যু, সেরকম ইমানওয়ালা মৃত্যু, রহমতওয়ালা মৃত্যু, সন্তুষ্টিওয়ালা মৃত্যু, মাগফিরাতওয়ালা মৃত্যু, জান্নাতের ফয়সালাওয়ালা মৃত্যু আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করেন। তো মা মানি পথ, সেটাও তো প্রমাণ হল, মার দুনো অর্থই হয়, যে মা মানির সঙ্গে সাহচর্য সুবতের অর্থ, সেটাও ব্যাটিক না বরং সঠিক। কথা বুঝুন নেই ভাইয়েরা? তো কি বললেন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে মানো, আমার রসুলকে মানো, এটা তো কমপ্লিট ইসলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ, আমার আদর্শ, দুইটা ধরবো তোমরা গোমরা হবে না, এটা ফাইনাল না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। কি কথা বুঝুন নাই? তাহলে এইটা আবার কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বরকত, বরকত মানে যে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো খায়, ভালো থাকে, ক্ষমা পায়, জান্নাতে যায়, সবটাই আল্লাহ পাকের খাস রহমত, যেটার নাম বরকত। আর মুমিন খানা খায় আল্লাহ পাকের খাস রহমতের ছায়া এবং আওতায়, এটাও বরকত। আল বারাকা মা আকাবিরিকুম, এই দুজাহানের সকল কল্যাণ তোমাদের আকাবেরের পথে। শব্দটা কি আকাবের? আমরা শুনি আমাদের ওই বন্ধুরা যারা মজাবের বিরুদ্ধে বলেন, তারা নাকি এটাও বলেন যে এরা বলতে থাকে আমাদের আকাবের, আকাবের মানে দীনের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে যারা বড়, একদম বিশ্ব সেরা বড়, ওই বড়দেরকে আমরা আকাবের বলি। তারা এর উত্তরে নাকি বলে আকাবের মুজরিমিহা, হ্যাঁ বড় বড় অপরাধীর দল সব, এই উত্তর দেয় নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই বন্ধুদের এতটুকু জানা নাই, এলমে হাদিস নিয়ে যারা গর্ব করতে থাকেন যে আকাবের শব্দটা তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই পবিত্র জবানের উচ্চারিত মুবারক শব্দ। মুমিনদের সমাজে যারা বড় তাদেরকে পীরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবের বলছেন, যে তোমরা তোমাদের আকাবের পথে থাকবে। তো থাকলে তখন তোমরা দুজন সকল কল্যাণের অধিকারী হবে। শুনতেছেন ভাইরা? এবং আরেক হাদিসে এখানে আছে, আল খাইরু মা আকাবিরুকুম, খায়ের মানে কল্যাণ, খায়ের মানে ভালো, খায়ের মানে মঙ্গল। শরীয়তের পরিভাষায় খায়ের বলতে এলম, আমল, ইমান, এখলাস, হ্যাঁ সব কিছুকে খায়ের বলে। কথা বুঝেন না আপনারা? হ্যাঁ, এর জন্য ডকুমেন্টস আমি কখন পেশ করব? আল হাইরু মাকাবির ওলামায়ে কেরাম এখানে আসেন যেহেতু, এজন্য সাহস করে এভাবে বলতে পারতেছি, কারণ তারা তো বুঝতেছেন যে ঠিক বলতেছি না ঠিক বলতেছি। হ্যাঁ, আল হাইরু মাকাবির মা ইউরিদুল্লাহ বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। খায়র মুমিনদেরই জন্য, কি কথা বুঝে আসছে? মাল কেউ খায়র বলে, ইমান কেউ খায়ের বলে, দিন কেউ খায়ের বলে। আল খায়ের হাদিস শরীফে যে মুকাম্মাল দিন এবং সিরাত মুস্তাকিম এবং নূরের পথ, আল্লাহ সন্তুষ্টির পথ, রহমতের পথ, নাজাতের পথ, সফলতার পথ, সবটা তোমার আকা, তোমাদের আকাবেরের পথে। হে মুসলিম জাতি, আকাবের খুব বলতে কাফেরদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলছেন হাদিস শরীফে, তোমাদের আকাবিরদের পথে। এতে বোঝা গেল মুসলিম জাতির দায়িত্ব এই জাতির বড় কারা, তাদেরকে চেনা জানা এবং তাদেরকে মানা। এটা পরিষ্কার হলো কিনা? যে কেউ বলবে যে আমার পিছে সারিবদ্ধ হন, আমাকে নেতা মানেন না, তোমাদের মুসলিম জাতির মধ্যে, তোমাদের মুসলিম জাতির মধ্যে যারা বড়, কিসে বড়? পয়সায় বড়, ফ্যাক্টরিতে বড়। মুসলিম জাতির মধ্যে বড় হয় কিসে? ইমানে, এলমে। তার মানে এলমে বহির ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে, কোরআন সুন্নার জ্ঞানের ক্ষেত্রে এবং কোরআন সুন্নার বিশুদ্ধ জ্ঞানের ক্ষেত্রে, বিশুদ্ধ ব্যাখ্যার ক্ষেত্রে যারা বড়, তাদের পথে বরকত, খায়ের, কল্যাণ, হেদায়ত। এটা আমাদেরকে কি স্বাধীনভাবে চলতে বললেন? যা আকাবের অধীনে চলতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আকাবের অধীনে চলতে বলেন নাই? ছেলে বাবার ধার ধারে না। এই ছেলের কল্যাণ না বিপদ, মঙ্গল না অমঙ্গল, সম্মান না লাঞ্ছনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুসলিম জাতি যারা যাতে নিরাপদ ভাবে, লাঞ্ছনা মুক্ত ভাবে এবং নিষ্কণ্টক ভাবে, নির্মল ভাবে, অমলিন ভাবে, নিষ্কলুষ ভাবে সফলতার মুখ দেখতে পায়, সেজন্য তাদের জন্য একটা মূল নীতি তুলে ধরছেন, তুলে ধরছেন, শিক্ষা দিয়ে গেছেন, উপহার দিয়ে গেছেন, সেটার উপরে প্রতিষ্ঠিত করে গেছেন সাহাবায়ে কেরামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই বিশাল বড় সাহাবীদের কাফেলা, লক্ষাধিক সাহাবা, কিন্তু তাদের মধ্যে সকলেই ওই বড়দের সামনে একদম নত। হযরত আবু বকর সিদ্দিকের সামনে নত, হযরত উমরের সামনে নত। কতটা নত আপনারা শুনবেন? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, খলিফাতুল মুসলিমিন, তখন মুসাইলামা কাযযাব নবুয়তের মিথ্যা দাবিদার প্রকাশ পাইল না, আবির্ভাব ঘটল এক মৃত্যুকের, বলে যে আমি নবী। আর একদল লোক বলল যে জাকাত দিছি রসুল্লাহকে, এখন আর জাকাত দিব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, এখনই এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন এই বিশৃঙ্খলকারীদের বিরুদ্ধে আমি জিহাদ করব। বড় সাহাবীদেরকে ডাকলেন পরামর্শের জন্য, তারা বিরোধিতা করলেন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিলেন, আর এরা তো বাহ্যিকভাবে মুসলমান, আর এখন জাকাত অস্বীকার করছে, আপনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন? অমুসলিম দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচার হবে, মুসলমানরা লাগছে নিজেরা নিজেরা, এটা আমাদের ঐক্যে ঐক্য ক্ষতিগ্রস্ত হবে, আমাদের শক্তি, হ্যাঁ, এটা ক্ষতিগ্রস্ত হবে, এটা করা যাবে না। এই যুক্তি তারা পেশ করলেন, কি কথা বুঝেন না? তার সাহাবীরা যে পরামর্শ দিলেন কিসের আলোকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই সময় তোমরা এরকম যুদ্ধে যাও না, এরকম কোন উদ্ধৃতি দিতে পারছিলেন? কিসের থেকে তারা এই পরামর্শ দিলেন? নিজের রায় থেকে, নিজের চিন্তা থেকে, নিজের ফিকির থেকে। যারা নিজের রায় থেকে পরামর্শ দিলেন তারা সব কাফের হয়ে গেছেন। ইসলামেরই কল্যাণে, ইসলামেরই মঙ্গলের জন্য, মুসলিম জাতির কল্যাণে, ইসলামের রক্ষণাবেক্ষণেরই স্বার্থে যদি নিজের
এখলাসপূর্ণ আল্লাহ সন্তুষ্টি লাভের ভিত্তির উপর প্রতিষ্ঠিত রায় কেউ প্রকাশ করে সেটার বৈধতা এর দ্বারা কি প্রমাণ হয় না? কিন্তু কিছু ভাইয়েরা তারা বলেন যে কোরআন সুন্নার একদম সরাসরি রেফারেন্স ব্যতীত যদি কোন রায় কোন রায় দেন মতামত ব্যক্ত করেন সবটা সেরে সাহাবীরা তাহলে সেদিন মোর্শেক হয়ে গেছিলেন মতামত ব্যক্ত করার দ্বারা? এটা কি ইসলামী ব্যাপার ছিল না? একটা সম্পূর্ণ দ্বীনী ব্যাপার ছিল না? তো দ্বীনী ব্যাপারের ক্ষেত্রে তারা মতামত ব্যক্ত করেন নাই? নিজ নিজ মতামত বা ব্যক্তিগত বা সম্মিলিত মতামত ব্যক্তকারীরা সবাই কি মোর্শেক হয়ে গেছিলেন? কি হলো আমার বন্ধুদের, আল্লাহ তাআলা বুঝ দান করে আমাদেরকে। কিন্তু আমি এই চ্যাপ্টারে বলতে গেছিলাম না, আমি বলতে চাইছিলাম যে সাহাবীরাও তাদের আকাবেরকে মানে বড়দেরকে মানতেনি, এই বিষয়টা মতামত ব্যক্ত করতেন কিন্তু মাথা নত করতেন বড়দেরই সামনে, এটার একটা প্রমাণ। হযরত উমর তিনিও বললেন না না এই সময় আপনি জিহাদ করেন না, যুদ্ধে যান না, এটা অমুসলিম দুনিয়ার সামনে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে আঘাত লাগবে। কথা বুঝেন না? হযরত আবু বকর মুসলিম শরীফে হাদিস আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিংহের মতো গর্জে উঠলেন এবং বললেন আজ্জাবারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। যখন তুমি অমুসলিম ছিলে, জাহেরি যুগের মানুষ ছিলে, তখন তো সিংহের মতো গর্জন করতে, বড় শক্তি দেওয়ার বড় প্রতাপশালী, খাওয়ারুন ফিল ইসলাম। আর যখন নাকি আজকে তুমি মুসলমান, ইসলামের প্রয়োজন দেখা দিছে, তখন তুমি দুর্বল, তখন হীন মনোবল, এই হল তোমার অবস্থা। উমর কেসা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। হযরত উমর বলেন হযরত আবু বকর সিদ্দিক আমার সেই মহান মুরব্বী, তার এক ধমকের চোটে আমার ভুল ভাঙলো, অন্ধকার দূরীভূত হল, আমার আত্মা থেকে আওয়াজ আসলো, আবু বকর যেটা বলছেন এটাই সঠিক। শুনতেছেন ভাইয়া? কি বল, এলম যাদের কাছে, দিন যাদের কাছে, এখলাস যাদের মধ্যে, আল্লাহ ভীতি যাদের প্রবল এবং উচ্চে, তাদের সামনে মাথা নত করতে হয়। উমর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছিলেন যে এরা তো জান্নাতি। হযরত উমর তো এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন নাই, করেন নাই, তর্ক বিতর্কে যান নাই, তুমিও জান্নাতি আমিও জান্নাতি, নিয়ে তোমার রায় আছে আমার রায় আছে না, আল্লাহ রসুল সাল্লাম যাকে বড় জানতেন সাহাবিদের মধ্যে সকলের মধ্যে বড়, তো হযরত উমর তার সঙ্গে মাথা নত করলেন কিনা? শুনতেছেন ভাইয়া? আর হযরত আবু বকর ধমকটা দিলেন কি সিরিয়াস ভাষায়, কি গর্জনের সাথে, সাহাবায়ে কেরাম এইভাবে বড়দের সামনে মাথা নত করতেন। বহুত এরকম দলিল প্রমাণাদি আছে, যাই হোক সেই দলিল প্রমাণাদির দিকে এখন যাওয়া নয়। এই হাদিসটা হাদিস কিনা, এটা রসুলের হাদিস কিনা, যারা একটু সহি হাদিস বলেন, সহি হাদিস অনুবাদ করেন শুদ্ধ হাদিস। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা সহি হাদিস মানে শুদ্ধ হাদিস মনে করেন, এটাই কি সঠিক অর্থ আপনাদের? যদি এটা সহি হাদিস হয়, সহি হাদিস মানে শুদ্ধ হয়, তাহলে এর বিপরীতে যে হাদিসগুলো গ্রহণযোগ্য তিন স্তরে, সহি হাসান জয়ীফ, সহি লিজাতি সহি লিগাইরিহি, হাসান লিজাতি হাসান লিগাইরিহি, এগুলো হাসান হাদিস, এটাও কি গ্রহণযোগ্য না? এটাও ইসলামের দলিল না? আপনারা এলমে দিন পড়াশোনা করছিলেন তো হুজুররা, হাসান হাদিস এটা দলিল কিনা? এই মিয়া তোমরা গর্দান নিচু করে বসে আছো, সহি হাদিস দলিল, হাসান হাদিস দলিল না শরীয়তের? এটা কি গায়ের মুকাল্লিদিন না মানে না, নাকি হাসান হাদিস কে দলিল মানে? তো আলবানিও তো মানে, আলবানি তো গায়ের মুকাল্লিদিনের মহান বরণীয় নেতা, তো তিনিও তো হাসান হাদিসকে ইসলামের দলিল মনে করেন। আমাদের এখানকার এই দেশের বন্ধুরা কি হাসান হাদিস যেটা এই বিশেষণে বিশেষিত সেটাকে আপনারা দলিল মনে করেন না? এটা কি অশুদ্ধ হাদিস? তাহলে সেটা যদি অশুদ্ধ না হয় শুদ্ধ হয়, সহির অর্থ শুদ্ধ বলা সঠিক কিভাবে? তাহলে আমাদের এক বন্ধু এখানে দেখলাম, যারা হানাফি তারাও এটার তর্জমা শুদ্ধ লিখে বসে আছেন। একটা পরিভাষা তাও আপনারা বুঝলেন না, সহি সেহত থেকে সাল্লাহ সেহত, আমি সুস্থতা চাই, স্বাস্থ্য চাই, সহি মানি বলিষ্ঠ হাদিস, কি কথা বুঝলেন না? হাসানও শুদ্ধ, আর শহীদেরা সেটাও শুদ্ধ, সহিমানি এখানে বলিষ্ঠ, হাসানের থেকে অধিক শক্তিশালী। কি কথা বুঝেন নাই? অধিক শক্তিশালীটাকে সহি নামে অভিহিত করা হয়েছে। যে হাদিসটা আমি বললাম, আল বারাকা মা আকাবিরিকুম, আল খাইর মা আকাবিরিকুম, আপনারা ওই বন্ধুরা জানেন এই হাদিসটা সহি না গায়ে সহি, মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম বলছেন এটা ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সহি হাদিস। আর হাদিস শাস্ত্রের সহি গায়ে সহি স্তর যিনি যারা নির্ধারণ করেন নির্ণয় করেন তাদের মধ্যে বিখ্যাত একজন সাফি মজাবের আলেম ইমাম ইমাম শামসুদ্দিন জাহাবি, তিনি বলছেন এটা সহি হাদিস। এই হাদিসে কি আকাবেরকে বর্জন করতে বলছে না আকাবেরকে মানতে বলছে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর সম্মুখে কারা আকাবের নিজে এক হাদিসে এইভাবে বর্ণনা দিচ্ছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা বিশ্বে কিয়ামত পর্যন্তের জন্য একদম ভালো মানুষ, সর্বাঙ্গীন ভালো তারা যারা আমার এই যুগের মানুষ। এই যুগের কাফেররা না মুসলমানরা উদ্দেশ্য? তো তার উদ্দেশ্য, হাদিসের উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, তারা সবচেয়ে ভালো, মানে সারা বিশ্বের মধ্যে সর্বযুগের জন্য তারা আকাবের সবচেয়ে বড়। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে যারা তাদের নিকটবর্তী মানে সাহাবীদের শিষ্য মণ্ডলী মানে তাবেঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে যারা তাদের নিকটবর্তী তাদের পর পর আসলেন তারা ভালো এবং একদম ভালো মানে তবে তাবে। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যাদের সম্পর্কে এইভাবে সার্টিফাই করেন তারা এই সারা বিশ্বের কেয়ামত পর্যন্তের জন্য সকলের চেয়ে উর্ধে এবং তারা সকলেরই আকাবের এবং বড়, এটা কি প্রমাণিত হল না? হল কি হল না? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবিদেরকেও দেখছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখছেন, কথা বুঝুন নাই, চার ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, এই চার ইমামের ভিতরে তাবেঈনকে কি আপনারা জানেন? সাহাবীদের দেখছেন এবং যাদের সম্পর্কে প্রমাণ আছে যে তিনি তাবেঈ, সাহাবীদের সরাসরি শিষ্য, চার ইমামের ভিতরে কে কে জানা আছে আপনাদের? চার ইমামের ভিতরে সিরফ হযরত ইমাম আবু হানিফাই তাবেঈ ছিলেন, মানে তিনি সরাসরি সাহাবীদেরকে দেখছেন, সাহাবীদের সঙ্গে উঠা বসা করছেন। এবং কুফা এক জমানা পর্যন্ত, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা, সাহাবি অধ্যুষিত এলাকা, বড় বড় সাহাবি অধ্যুষিত এলাকা, বড় বড় সাহাবিদের এলমের দরিয়া প্রবাহিত হইতেছিল কুফাতে। সেই কুফাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বসবাস করতেন, সেখানে এলমের দর্শ দিতেন, শিক্ষা দান করতেন। যাই হোক, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন তাবেঈ, কথা বুঝেন নাই? তো এই তাবেঈদের যুগ সম্পর্কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এর পরে আমার সাহাবীদের পরের যুগের যারা তারা শ্রেষ্ঠ মানুষ। তো হযরত ইমাম আবু হানিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণার সাক্ষ্য আর সার্টিফাই অনুযায়ী যে উম্মতের আকাবের মধ্যে, বড়দের মধ্যে, বরণীয়দের মধ্যে, শ্রদ্ধেয়দের মধ্যে, অনুসরণীয়দের মধ্যে পড়লেন কিনা, অন্তর্ভুক্ত হলেন কিনা, শুনতেছেন ভাইরা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মর্যাদা সম্পর্কে কিছু হাদিস এমন আছে যেগুলো আসলেই গ্রহণযোগ্য নয়, কিন্তু কয়েকটা হাদিস এমন আছে যেটা হযরত ইমাম আবু হানিফার নাম তো নাই। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পারস্যের সন্তানদের মধ্যে এমন একটা লোক আসবে এলমে দিন, এটা যদি সে তারকার আছে সুরাইয়া তারকার ওখানে গিয়েও থাকে, এই মানুষটা সেখান থেকে তুলে নিয়ে এসে উম্মতের সামনে পেশ করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফি মজাবের অনুসারী, তার মতো মানুষ পর্যন্তই কথা বলছেন। এই হাদিসে যে লোকটার সুসংবাদ দিচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম শাফি বলেন আমি বিশ্বাস করি তিনি হযরত ইমাম আবু হানিফা।
আপনারা এই যুগের মানুষরা বলেন ইমাম বাবা উনি কাফের এবং মুশরিক, অনেক বন্ধুরা বলেন ইমাম শাফিকেও আপনারা কাফের বলবেন, তাহলে কাফেরকে যে মুমের নামে সার্টিফাই করে সেও কাফের হয়ে যায়। কি শুনতেছেন আপনারা? শুনেন না, এই হাদিসটা কি অশুদ্ধ হাদিস? হাদিস ভান্ডার যারা ঘাটেন তারা দেখবেন এই হাদিসটা বিলকুল সহি হাদিস। সে হাদিস সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ এই ধারণা ব্যক্ত করছেন যে আমি বিশ্বাস করি এই মানুষটা যার সম্পর্কে রসুল্লাহ সাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন, হ্যাঁ না, ভবিষ্যৎবাণী করে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, তিনি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন মুহাম্মদ ইবনে সিরিন, ইবনে সিরিন নামে মানুষের চিনে আমাদের দেশে ও মহাদেশে, ইবনে সিরিন, ইবনে সিরিন, তিনি একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ, ইমাম আবু হানিফা আবু হুরায়রার শিষ্য, ইবনে সিরিন রহমতুল্লাহ বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, আবু হুরায়রার শিষ্য হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ। ইবনে সিরিন এর জন্য বললাম, লোক সারা দুনিয়াতে মুসলমানরা জানে ওই যে স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যার কিতাব, ইবনে সিরিনের তাবির আছে নাকি আপনার কাছে? জিজ্ঞেস করে দোকান থেকে বই কিনে না কি কথা বুঝেন নাই? ইনি এরকম ছোটখাটো কোন মৌল হিসাব না, বিরাট বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ এবং তাবি, কথা বুঝেন নাই? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক স্বপ্ন দেখলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে কোন সাহাবী সকালবেলা শুনতেন এবং ব্যাখ্যা দিতেন। কোরআন শরীফে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ঘটনা বয়ান করছেন না? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেক লোকদের যে ভালো স্বপ্ন এটা ফেরেশতাদের সাহায্যে আল্লাহর তরফ থেকে দেখানো হয়। হযরত ইমাম আবু হানিফা এক স্বপ্ন দেখলেন, একজনকে বললেন তুমি যাও মুহাম্মদ ইবনে সিরিনের নিকট জিজ্ঞাসা করো, ইবনে সিরিনকে বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি, ইনি ব্যাখ্যা বিশেষজ্ঞ। কি কথা বুঝেন নাই? ওই লোক গিয়ে বললেন যে এক লোক এই স্বপ্ন দেখছে, কি যে স্বপ্ন দেখতেছে, যে লোকটা বলছে কি আমি স্বপ্নে দেখছি আম্বুসু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করতেছি, কবর খনন করতেছি, কবর খুলতেছি, খনন করতেছি। এটা কি ভয় পাইছে মানুষ? এরকম স্বপ্ন আছে আমি এখানে বলবো না, কারণ সব মানুষের জ্ঞান তো সমান না, বলতে গেলে অনেকে বলবে যে এটা কথা বলল। এক লোক স্বপ্ন দেখছে এমন যেটা বর্ণনার যোগ্যই না, তাও বড় আলেম বুজুর্গ মানুষ, লজ্জায় মরতেছে, কাঁপতেছে, হায় আমার জানি কোন রাগ কোন গজব আমার উপর নাজিল হবে বলা যায় না, আমি এটা এখানে বলবই না। মানে লোকটা যে সিনায় লিপ্ত হয়েছে নিজের মাহরাম কোন নারীর সঙ্গে, এতটুকু বললাম, এর বেশি বলবো না। কি কথা বুঝেন নাই? পরে নিজে যাইতে সাহস মানে কাউকে দিয়ে পাঠাইছে, তুমি গিয়া বলো এ বুজুর্গ কি এটার ব্যাখ্যা কি, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। ওই ব্যাখ্যাটা যে বুজুর্গ তিনি বললেন, ও হো হাসলেন এবং বললেন এই লোকের হজ বসি হবে। মানে কি বলবো, ওই নামটা তো বলতে পারলাম না কাকে দেখছিল, কারণ এই সাধারণ মাঝে বইলে আজকাল বড় মুশকিল, লোকেরা কথার অপব্যাখ্যা করতে থাকে, কথা বুঝতেছেন ভাই? এই জন্য স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাত্রার কাম না, গিয়ে একজনের কাছে বলতে থাকে দাদা স্বপ্নটা শুনুন তো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্ন বলবো হয়েকান্ত বন্ধুকে অত বিজ্ঞ মানুষকে, যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, জানেন, মুত্তাকি মানুষ, যাকে তাকে বলবা না। যদি ওই লোক ব্যাখ্যা দিতে নাও পারেন যিনি ভালো মানুষ, হ্যাঁ না, তো তিনি অন্তত বলবেন যে যাও ভালো দেখছে, তবুও ভালো, কারণ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যাকে বলবা সে স্বপ্নের যেমনটা ব্যাখ্যা দিয়ে দিবে এমনটা আল্লাহ পাকে ঘটায় দেবে। শুনতেছেন ভাই? বড় মুশকিল মামলা। আরেকটা বিষয় এরকম সাবধান থাকতে বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, সেটা হল আল আইনু হাকুম, বদনজর সত্য। এটা কেন বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যাতে সব সময় মুসলমানরা সাবধান থাকে, যার বদনজর লাগে তার ব্যাপারে সাবধান থাকো, তার ফ্যাক্টরি দেখে তিনিও না, ধান খেত দেখে তিনিও না, নিজের নাতি, নিজের বাচ্চা, বাবু, ছোট শিশু এদেরকে দেখে তিনিও না। এক লোক এসে দেখিয়ে বললো যে এই বাপু বাচ্চা এটা এখনই তো একদম মানে মনে হয় যে পাকা হয়ে গেছে, আর তো একটু পরে বাচ্চা চিৎকার দিয়ে সব পাঠায় ফেলতেছে, নজর লেগে গেছে, কি পেরেশানি। শুনতেছেন ভাইরা?
এই আরামসে দুধ খায় মায়ের বুকে, হঠাৎ পিকর টিটকার মনে হয় যে কোনো বম্বি গেছে এইরকম, ওই যে কারো নজর লেগেছে। এই জন্য যারা জানেন যে আমার নজর লাগতে থাকে, ওই লোকদের উচিত নিজেই সাবধান থাকা, মুসলমানরা যাতে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহর হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই কথা, এটাও কি শিরক? যদি কেউ বললো যে হরে অমুক নজর লাগছে, বলে শিরক করছে, মুশরিক হয়ে গেছে। কি যে হলো, তাহলে একটা গলা দিচ্ছে বলে এটাও মুশরিক, তাহলে দিছে ওর ভিতরে আল্লাহর নাম লেখা কিছু একটা লেখা, এটাও মুশরিক হয়ে গেছে। ইমামের রব্বানী মাওলানা রশিদ আহমদ গম্ভীর রহমাতুল্লাহর নিকট এক লোক গেছে, দারুণ অসুস্থ, কোন চিকিৎসায় ভালো হয়নি। পরে গেছে গলি হুজুর, হযরত আপনি একটা তাবিজ দেন। বলে ভাই আমি তাবিজ তোমার একদম দিই না, আমি তো বুখারি শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই, সবসময় ইলমি খেদমতের ব্যস্ততা। হযরত আমি আসছি কোন চিকিৎসায়, কোন দোয়ায়, কোন কালামে, কোন তাবিজে আমি সুস্থ হইনি। আপনার আল্লাহ মনে করি, আল্লাহর ওলি মনে করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, আমার বিশ্বাস যে আপনি একটা দিলে আল্লাহর রহমত হবে গেছিলেন, দেন একটা। কি কথা বুঝেন নি? হ্যাঁ, আমাদের বন্ধুরা বলে যে তাবিজ দিলে এটা সেরে, কিন্তু ইঞ্জেকশন নিলে সেরে না, ইঞ্জেকশন ডাক্তার ইঞ্জেকশন দিলে সেরে না, ট্যাবলেট খেলেন সেরে না। অনেক দিন তার বন্ধুরা যারা দিনের খেদমত মেহনত করেন, কথা কথা বলে বসে, এক মহারাষ্ট্র বললো উফরে পেটে কথা করে, কেন ব্যাপার কি? আমি তো শুকনামরিচ সহ্য করতে পারি না, রাত্রিবেলা শুকনামরিচের ঝালওয়ালা তরকারি খাওয়াইছে। হ্যাঁ মিয়া, আপনি আলেম মানুষ সেরে করে দিন শিখেন না মিয়া, আলেমকে উনি দিন শিখাচ্ছেন, শুনতেছেন ভাই? আজি কোন জগতে আজকে মুসলমানরা আছে, আলেমদেরকে শিক্ষা দেয় একজন মূর্খ মুসলমান। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কে ধরছে লোকটা, হুজুর আমার একটা তাবিজ দেন। হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই আমি তাবিজ তোমার জানি না, কিন্তু লোকটা ছাড়েই না, হুজুর দেন। হযরত কি জানি ওটা লিখে দিলেন, ওই লোকটা নিয়ে গলায় দিয়ে চলে গেছে, গিয়েই এতদিনের এই রোগী একদম সুস্থ হয়ে গেছে। কিরে হঠাৎ করে? উনি বললেন আমি জানি না, দিলেন তো সুস্থ হলাম, ব্যাপারটা কি? একটু দেখি কি লিখছেন তিনি। সুস্থ হওয়ার পর একদিন তাবিজ খুলে দেখে, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো মানুষ, এত বড় আলেম বুজুর্গ, তিনি লিখতেছেন, ওর ভিতরে উর্দুতে লেখা, ইয়া আল্লাহ, শুনেন আপনারা, ইয়া আল্লাহ মাইন হি জানতা, এটার বাংলা বুঝেন না, ইয়া আল্লাহ মাইন হি জানতা, ইয়ে নিহি মানতা, তু জানে আর তেরা বান্দা, আল্লাহ আমি জানি না, ও তো মানেও না, মানে আমার ছাড়ে না, আমি জানি না ও ছাড়ে না, আর তুমি জানো তোমার বান্দা জানে। এখন আমাদের বন্ধুরা বলে তাবিজ লিখে দিছে, গেল সেরে খোয়া, এই লোক মুশরিক হয়ে গেছে। ইয়া আল্লাহ জি মামলা, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, বুঝ দেন, জ্ঞান দেন। হ্যাঁ, কি বলতেছিলাম, এখন ওই বুজুর্গ বললেন যে ইবনে সিরিন রহমাতুল্লাহি বললেন, এই লোক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলমে হাদিসের ভান্ডারে ভান্ডারকে উদ্ধার করবে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে এলমে হাদিসের ভান্ডার, সেটাকে তিনি উদ্ধার করবেন। এই ঘটনা লিখছেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, যিনি সাফি মজহাবের অনুসারী, তিনি তারা পর্যন্ত ইমাম আবুরী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা এবং ফজিলতের বর্ণনা করতে গিয়া এই বিষয়গুলোকে তুলে ধরছেন। কি কথা বুঝেন নাই? এই ইমাম জালালউদ্দিন সুয়ুতিও এই একটু আগে বর্ণিত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর যে আলোচনা প্রসঙ্গে আসলো, ওই হাদিসটার সম্পর্কে মন্তব্য করছেন যে হযরত ইমাম আবু হানিফার ব্যাপারেই আমাদের বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সুসংবাদ দিয়ে গেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম আবু হানিফা সম্পর্কে যে ইমাম আবু হানিফাকে উদ্দেশ্য করে কতগুলো হাদিস বর্ণনা করা হয়, এগুলো একটাও ঠিক না, সব জাল হাদিস, কিন্তু এই হাদিসটা বিশুদ্ধ আর ইমাম আবু হানিফার মর্যাদার বয়ানের জন্য এই একটা হাদিসই যথেষ্ট। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ ইমাম আবু হানিফার সম্পর্কে এত উচ্চ ধারণা রাখেন, এত উচ্চ মন্তব্য করলেন, তা আমরা এই যুগের মুসলমানরা
বলি যে আবুহানিফা কাফের, হানাফিরা কাফের, তাহলে ওনাদেরটা গ্রহণযোগ্য না আমাদেরটা, আমাদের মন্তব্য গ্রহণযোগ্য? কি ভাই বন্ধুরা আপনারা কি বলেন? যাই হোক, আমি যে আয়াত পড়ছিলাম, অল্লাযীনা আমানু ওয়া সাদ্দাকু বিল্লাহ, ঈমান ওয়ালারা তো আল্লাহ পাকের ভীষণ মহব্বত ওয়ালা হয়, জীবনের সর্বক্ষেত্রে যেখানে থাকি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। হিন্দুস্তানের এক বুজুর্গ হযরত মাওলানা শাহ ওসিউল্লাহ সাহেব, হযরত মাওলানা আসাদুল্লাহ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন, গো হাজার শুকর হে দিন রাত মে লেকিন আসাদ আপসে গাফিল নেহি। হে আল্লাহ, দুনিয়ার হাজারো ব্যস্ততা আমার থাকে বটে, কিন্তু কোন অবস্থাতে আপনার বন্দা আসাদ এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান, তুমি আল্লাহর জিকির ওয়ালা জিন্দগি বানাও, আত্মা মন মনন সদা আল্লাহর ধ্যান ধ্যানে আল্লাহর স্মরণে মগ্ন থাকে, মশগুল থাকে, লিপ্ত থাকে, নেশায় বিমূঢ় থাকে, এমনটা যদি তোমার অন্তরকে তুমি তৈরি করতে পারো, জীবনকে এমন রঙে গড়তে পারো, তো আল্লাহ পাকের জিকির তোমাকে আরশে আজমের ঊর্ধ্বে মহান আল্লাহর রহমতের কোল পর্যন্ত পৌঁছে দিবে। ওই বুজুর্গের ভাষা, আল্লাহ আল্লাহ গো বেরো তাসফিয়াস পেশে মেরা যে তুই গর্দার চারকে হস, আল্লাহ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভালোবাসা তোমাকে এত ঊর্ধ্বে তুলবে, তখন এত ঊর্ধ্ব থেকে তুমি দেখবে এই পৃথিবীটা তোমার পায়ের নিচে, এত ঊর্ধ্বের মধ্যে আল্লাহ পাক তোমাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে তৌফিক দান করেন। জিকিরের সম্পর্কে ওই হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে একদল ফেরেশতা আল্লাহ পাক নিকট গেলে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা ওদেরকে কোন হালতে দেখলা, রাইখে আসলা? তারা বলেন যে হে আল্লাহ, দেখলাম কি ওরা আপনার গুণগান, আপনার পবিত্রতার বয়ান, আপনার মর্যাদার বয়ানে ব্যস্ত, হিসাব বিহুনা ইউকাব্বিরুনাক ইউমাজ্জিদুনা, কোন বর্ণনা ইউকাল্লিদুনা, কোন বর্ণনা ইয়াতলুনা, কোরআন শরীফের তেলাওয়াত এটাও আছে, কোন বর্ণনা ইউসাল্লুনা এটাও আছে। কি কথা বুঝেন নাই? ফাতুল বারী ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ এই সব বিষয়গুলো একসাথে উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক তাদের নিকটে রিপোর্ট শোনার পরে, ফেরেশতাদের নিকটে রিপোর্ট শোনার পরে আল্লাহ পাক বলেন যে যে ওরা জান্নাত চায়, জাহান্নামকে ভয় করে, এত এইরকম প্রিয় আমার বান্দারা, শোনো এই সাধু আন্নি কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি ওদেরকে মাফ করে দিলাম। তখন কোন ফেরেশতা বলেন যে হে আল্লাহ, ফিহিম রাজুলুন ইন্নামা জাআ লিহাজাতিন ফাজালাসমাহুম, আল্লাহ এরা তো আল্লাহ ওয়ালা, জিকির ওয়ালা, আপনার বন্দেগী ওয়ালা, আপনার মহব্বত ওয়ালা, ঠিক আছে তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ওর মধ্যে এমন একটা লোক যে ব্যক্তিগত কাজে কোথাও আসছিল, পরে ঘটনাচক্রে এখানে বসে পড়ছে লোকটা, এও এখানে আছে ওদের সঙ্গে। আল্লাহ পাক তখন বলেন, লাহু কদ গাফারতু, আমি ওকে ও মাফ করে দিলাম। তখন এই বিষয়টার আল্লাহ ফিনিশিং দিলেন এভাবে, হুমুল কাওমু লা ইয়াসকা বিহিম জালিসুম, হ্যাঁ আরেক বর্ণনা হুমুল জুলাসাউ লা ইয়াসকা জালিসুম, এরা এমন বান্দা, এমন কামিল, এমন বেশি আমার পছন্দনীয়, এমন মকবুল, এত মর্যাদা সম্পন্ন যে এদের সঙ্গে যারা উঠা বসা করবে তারাও হতভাগা, অর্থাৎ জাহান্নামী থাকবে না। এই হাদিসে পাঁচ থেকে আল্লাহ ওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা এটা কি প্রমাণিত হয় না, এবং সেই আমলের মর্যাদা প্রমাণিত হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ আমার ভাইয়েরা, দিনের উপর চলি, ইমানের উপর চলি, এখলাসের উপর চলি, সুন্নতের উপর চলি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, সুন্নতকে ভালোবাসি, এলমে দিনের চর্চা করি, আর এটা মনে রাখি যে আমাদের সফলতা নির্ভর করে যে কোরআন সুন্নার সত্যিকার অনুসরণের উপরে। আর খুব মনে রাখবেন, কোরআন সুন্নার সত্যিকার অনুসরণ এটা নসিব হওয়া, ভাগ্যচ্যুতটা একমাত্র তখনই সম্ভব যখন বিজ্ঞ হক্কানি আল্লাহ বিরু আলেম উলামাদের নিকট থেকে এই কোরআন সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ জানা যাবে, এবং সেই মোতাবেক আমরা মানব এবং চলব। যে কেউ একজন বললো এক ডক্টর, এক প্রফেসর, একজন ডক্টর কৃষি বিজ্ঞানের যদি ব্যাখ্যা দেন এটা আমরা মানব। রাষ্ট্রবিজ্ঞানের একজন ডক্টর তিনি যদি রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা দেন সেই প্রফেসর সাহেব সেটা আমরা গ্রহণ করব। একজন ব্যারিস্টার যদি আইনের ব্যাখ্যা দেন সেটা আমরা গ্রহণযোগ্য মনে করব। কি কথা বুঝেন নাই? কিন্তু যিনি সত্যিকার অর্থে কোন ওলামায়ে দ্বীনের নিকট, মুহাদ্দিসিনের নিকট, ফুকাহাদের নিকট কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য ব্যাখ্যা শিখেন নাই, ব্যক্তিগত গবেষণালব্ধ ইসলামী ব্যাখ্যা দিতে গেলে সেটা যদি আলেম ওলামাদের, মুহাদ্দিসিনের, ফুকাহাদের, পূর্বসূরি আকাবের, মুস্তাহিদিনের বিপরীত হয় নিঃসন্দেহে সেটা অগ্রহণযোগ্যই না, বিলকুল প্রত্যাখ্যান করা জরুরি, সেটা সেটা প্রত্যাখ্যানযোগ্য। এইভাবে যদি আমরা ওলামায়ে দ্বীনের অধীন তাদের ব্যাখ্যাধীন ইসলামী জিন্দেগি করতে পারি নিঃসন্দেহে সেটা সিরাতুল মুস্তাকিম হবে, এবং সিরাতুল মুস্তাকিমই হেদায়েতের গ্যারান্টি, নাজাতের গ্যারান্টি, সফলতার গ্যারান্টি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। بس আজকে এখানেই সমাপ্ত করি। ওয়াহুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। কি করা এখন বুঝুন? আচ্ছা মাইকটা দেওয়া হুজুর গেছিল। আল্লাহ মাফ করে দেন আমাদের সবাইকে। দোয়া করেন ভাই, দোয়া তো কার পূর্ণ না করা, সব মুসলমানের জন্যই দোয়া করা। হ্যাঁ, আল্লামা আব্দুল ওয়াহাব সাহারানী রহমতুল্লাহ লিখছেন যে এক দোয়া, আল্লাহুম্মা আরহাম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলিহ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফারিজ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি রহমত নাযিল করেন, এই উম্মতকে আপনি সংশোধন করে দেন, ভালো করে দেন, এই উম্মতকে বিপদ থেকে মুক্ত করে দেন। আল্লামা আব্দুল ওয়াহাব সাহারানী লিখছেন যেই মুসলমান এই দোয়া করতে থাকবে আল্লাহ পাক তাকে এই দোয়ার বরকতে আল্লাহর ওলিদের মধ্যে সামিল করে নেবে। এই দোয়ার এত তাসির, এত ফায়দা, শুনতেছেন বলেন? এজন্য প্রাণ খুলে মুসলমানদের জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمه اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم اعطنا وصلى تقواها وزكها انت خير من زكاها أنت وليها ومولاها. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، وكره إلينا الكفر والفسوق والعصيان، وكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم، اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم، اللهم فرج أمة محمد صلى الله عليه وسلم، اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে কামিল হিদায়ত দান করেন, কামিল ঈমান দান করেন, কামিল ইখলাস দান করেন, আপনার মহব্বত আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত দান করেন, সত্যিকার ভাবে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সবগুলো হাদিসের মহব্বত আমাদেরকে দান করেন, সকল সুন্নর মহব্বত আমাদেরকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু হাদিসকে গ্রহণ করলাম আর কোন অজ্ঞতাবশত অন্য হাদিসকে প্রত্যাখ্যান করলাম, এভাবে নিজের কপাল নিজে খারাপ না করি সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকল অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করেন, অভিশপ্ত বুঝ বুদ্ধি বিবেক আত্মা এবং অভিশপ্ত জ্ঞান থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার রহমতওয়ালা নূরওয়ালা এলম জ্ঞান বিবেক বুদ্ধি পথ আমাদেরকে নসিব করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন, আমাদের জন্য সকল মুসলমানের জন্য দুজাহানের কল্যাণের ফয়সালা করেন, দুজাহানের সম্মান মর্যাদা সফলতার ফয়সালা করেন, আমাদের জীবনকে আপনি দুজাহানে ধন্য করেন। আল্লাহ আমাদেরকে আপনার বন্দীগীর তৌফিক দান করেন, আপনার ভালোবাসার মতো একটা আত্মা আমাদেরকে নসিব ফরমান, দুনিয়ার ব্যাপার আমাদেরকে নির্মোহ বানায় দেন, আল্লাহ আখেরাতের জন্য আমাদেরকে ফিকিরওয়ালা মহব্বতওয়ালা রহমতওয়ালা বানায় দেন, নামাজের সাত মজা আমাদেরকে নসিব করেন, সেজদার লজ্জত আমাদেরকে নসিব করেন, জিকিরের মধুময়ত আমাদেরকে নসিব করেন, ঈমানের সাত মধুরতা আমাদেরকে দান করেন, জিকিরের মধুরতা আমাদেরকে নসিব করেন, আপনার ঘর কাবা শরীফে বারবার আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করেন, মসজিদ নবী মদিনা মুনাব্বারায় বারবার যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ মেহরবান মালিক এই মসজিদ এই মাহফিলকে কবুল করেন, যারা এর ব্যবস্থাপক উদ্যোক্তা এবং সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে দুজাহানকে মর্যাদা মণ্ডিত এবং সকলকে পুরস্কৃত করেন, সকলের সকল পরিশানি থেকে নাজাত দান করেন, সকলের জন্য সকল মঙ্গলের ফয়সালা করেন, সকলের অশান্তি পরিশানি দূর করেন, সব সমস্যার আপনি উত্তম সমাধান করে দেন। আল্লাহ সকলের জন্য হেদায়তের ফয়সালা ফরমান, সকলের রিজিকে বরকত দান করেন, সকলের যারা যে ব্যবসায় জড়িত আছেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সকলকে সুস্বাস্থ্য নসিব করেন, অসুস্থ ভাই বোনদেরকে সুস্থতা দান করেন, আমাদের ঘরের মধ্যে যারা আমাদের খানদানে আপনজন প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ বিপদগ্রস্ত তাদের সকলকে সকল অসুখ বিসুখ থেকে আপনি সেবায় কামেল নসিব করেন, সকল বিপদ থেকে আপনি উদ্ধার করেন, শত্রুর কবলিত বন্ধু বান্ধব মুসলমান ভাই বোনদেরকে শত্রুর হাত থেকে আপনি রক্ষা করেন, হিংসুকদের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ মেহরবান মালিক সব মুসলমানকে মজবুত ইমান দান করেন, ইমান ইসলামের উপর অটল অবিচল জিন্দগি দান করেন, ইমানের উপর জিন্দগি ইমানের উপর মৃত্যু আপনি মঞ্জুর করেন। আল্লাহ মুসলমানদেরকে সত্যিকার ইমান ইসলামের অনুসরণের তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা আপনার নিকট গ্রহণযোগ্য হে প্রিয় মাওলা কেবল সেই ব্যাখ্যাই অনুসরণের তৌফিক দান করেন, সকল বিভ্রান্তি সৃষ্টিকারীদের সব রকমের বিভ্রান্তি থেকে এবং বিচ্যুতি থেকে পদস্খলন থেকে আমাদের সকল সমস্ত মুসলমানকে হে মহিয়ান হে গরিয়ান হে দয়াবান নিজ দয়া আমাদের সকলকে হেফাজত করেন। রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সিক্ত দীন ইমান ইসলাম এবং দীনি জিন্দগি বানানোর আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ মেহরবান মালিক আলে ওলামাদের হায়াতে দীনের খাদেমদের হায়াতে যারা দীনের খেদমত করেন মেহনত করেন আপনি তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, মেহনতে বরকত দান করেন এবং তাদেরকে নুসরত দান করেন, মদত দান করেন, ভুল পথে যারা দীনের খেদমত করেন তাদেরকে ভুল পথ পরিহার করে সত্যিকার হকের পথে ফিরবার তৌফিক দান করেন। আল্লাহ রহমান মালিক, বিশ্বের সমস্ত আলেমা, সকল দিনই কেন্দ্রে বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার নুসরত নাজিল করেন। আমাদের দেশের সবগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, দিনী মার্কাজ, দিনী প্রতিষ্ঠানে বেসুমার রহমত বরকতের ধারা আপনি নাজিল করেন। এই দিনী প্রতিষ্ঠানগুলোর তমাম জরুরতকে অপুরন্ত, আপনার সীমাহীন অপুরন্ত গায়বী ভাণ্ডার থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ, আমরা বড় পরেশান, বড় বিপদগ্রস্ত, বড় বিপন্ন মুসলিম জাতি, মুসলিম জাহানের সদস্যরা আজকে আল্লাহ আমাদের অসহায়ত্বের উপর দয়া করেন। আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদেরকে বিপদের হাত থেকে রক্ষা করেন, নির্যাতিত মুসলমানদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করেন, বিশেষ করে বার্মার মুসলমানদেরকে এই জালিমদের হাত থেকে আল্লাহ আপনি উদ্ধার করেন, আল্লাহ আপনি উদ্ধার করেন, আল্লাহ আপনি উদ্ধার করেন। বিশ্বের যেদিকে মুসলিম জাহানের দিকে তাকানো হয়, সব জায়গাতে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, নিজেরাই কাটাকাটি, হানাহানি, মারামারিতে আক্রান্ত। আল্লাহ, এই অবস্থার, এই অবস্থার পরিবর্তন আমাদের হাতের মধ্যে নেই। নিঃসন্দেহে মহান, হে সীমাহীন কুদরতওয়ালা, আপনি মুহূর্তের মধ্যে অবস্থার শুভ পরিবর্তন ঘটাইতে সক্ষম। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আপনি ক্ষমতাবান। রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, হে মহান দয়াবান, আপনি আমাদের প্রতি দয়া করে আমাদের এই অবস্থার শুভ পরিবর্তন আপনি ঘটাইয়া দেন। মুসলিম জাতির এই অবস্থার আপনি পরিবর্তন করে দেন। মুসলমানরা সত্যিকার ইমান জিন্দিগির চর্চা করে, সুন্নার চর্চা করে, আলোকিত জীবন ধারণ করে, আর এই অবস্থার পরিবর্তন ঘটে আমাদের জন্য রহমতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ মেহরবান মালিক, সমগ্র মুসলিম বিশ্বের উপর রহমত নাজিল করেন, বিশেষভাবে আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আমাদের দেশের জমির ভিতরে বিপুল গ্যাস ভান্ডার, তেলের খনি আপনি বিপুল পরিমাণে দাঁড় করেন। আল্লাহ, আমাদের দেশে গ্যাসের, গ্যাস, গ্যাস সম্পদের কোনো অভাব না ঘাটতি পয়দা হয় এবং তেল সম্পদের কোনো অভাব না পয়দা হয়। আল্লাহ, জমিনে আসমানে আমাদের দেশের মাটির মধ্যে বেসুমার রত্ন ভাণ্ডার আপনি দান করেন, বেসুমার বরকত দান করেন, এতটা যে আমাদের দেশকে আপনি স্বয়ংভর বানায় দেন, স্বয়ং সম্পূর্ণ করে দেন। আল্লাহ দয়া করেন, মেহরবানি করেন, এই দেশ এত সুন্দর যে বেসুমার আলেম ওলামা, বেসুমার মসজিদ, মাদ্রাসা, খানকা এবং অসংখ্য বেসুমার বান্দারা, নামাজওয়ালা, দিনওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা, এত হাফেজে কোরআন, দিন রাত মাশাআল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াতে মগ্ন, আর প্রতি বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়ানরা মদিনার দিকে ছুটে এবং আপনার মহতে মহব্বতে, আপনার ভালোবাসার টানে মক্কা মুকারমার দিকে ছুটে, এমন একটা সুন্দর দেশ আপনার দান আমাদের প্রতি, আমরা এই নেয়ামতের শুকর গুজারের তৌফিক দান করেন, এই দেশকে আপনি স্থিতিশীল করেন, মজবুত করেন, সকল বিশৃঙ্খলার হাত থেকে আপনি হেফাজত করেন, শত সকল শত্রুদের এবং চক্রান্তকারীদের হাত থেকে আপনি হেফাজত করেন, এই দেশে সর্বাঙ্গীনভাবে শক্তিশালী আরো সমৃদ্ধিশালী আপনি বানায় দেন, বরকতে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সব জরুরতকে পুরা করেন, আল্লাহ সব পরেশানি দূর করেন, সম্মানিত জিন্দগি, বরকত ধন্য জিন্দগি আমাদেরকে দান করেন, আমাদের সকল শহর বন্দরকে নিশ্চিন্তল মুক্ত এবং বরকত ধন্য আপনি করে দেন। আল্লাহ তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।